8 নভেম্বর 2016 পৌরসভা জামে মসজিদ সন্দ্বীপ চট্টগ্রাম বাদেশা ইসলাহি মজলিস।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الطهور ستر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو قال تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فباعد نفسه فموتكها أو موتكها. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم راقب الله تجده تجاهك. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس أجمعين. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মানুষ আরামের জিন্দগি চায়, শান্তির জিন্দগি চায়। আরামের জিন্দগি এবং শান্তির জিন্দগি তখন নসিব হয় যখন বান্দা নিজের মালিককে খুশি করে, নিজের পালনেওয়ালাকে খুশি করে, মহান রব্বুল আলামিনের খুশির উপর নির্ভর করে বান্দার সুখের জিন্দগি, শান্তির জিন্দগি এবং সম্মানের জিন্দগি। যে গোলাম নিজের মনিবকে কষ্ট দেয় সে সুখে থাকে না, যে সন্তান নিজের মা বাপকে কষ্ট দেয় সে সুখে থাকে না, ইজ্জত তার নসিব হয় না, দুনিয়াতেও শান্তি নেই তার আখেরাতেও শান্তি নেই। মা বাপ সন্তানকে পালেন, সন্তানের জন্য কষ্ট করেন, সন্তানের জন্য দিন রাত তত্ত্বাবধান করেন, সেই মা বাপকে যে সন্তান কষ্ট দেয় সে সন্তানের শান্তি নেই, ইজ্জত নেই, আরাম নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রব্ব ফি রিজার ওয়ালিদ ওয়া সাকাতুর রব্ব ফি সাকাতিল ওয়ালিদ। যে মা বাবার খুশির মধ্যে মহান আল্লাহর খুশি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে মহান আল্লাহর অসন্তুষ্টি। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা নারাজ তো আল্লাহ নারাজ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক জেলা জেলাল মানবাদী বলেন তোমার রব্বের এটা ফয়সালা, বন্দিগি করবা আল্লাহ তাআলার, কিন্তু একই সঙ্গে নিজের মা বাপের সঙ্গেও পূর্ণ সদাচার করবা, ভালো ব্যবহার করবা। আরেক আয়াতে আল্লাহ পাক জেলা জেলাল মানবাদী বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যে এমন কথা বলো না যার দ্বারা মা বাপের কষ্ট হয়, মা বাপকে ধমক দিও না। হ্যাঁ, বলা তানহার রুমা ফকুল লহুমা কৌলান করিমা, তাদের সঙ্গে যখন কথা বলো সুন্দর কথা বলো, তাদের সম্মান মর্তবা মর্যাদা খেয়াল রেখে তোমরা কথা বলো। অনেক মা বাপও এরকম দিন রাত সন্তানের সঙ্গে ব্যবহার করতে থাকেন যে ব্যবহার সুন্দর ব্যবহার না, কথায় কথায় সন্তানকে গালি দেন, স্ত্রীকে গালি দেন, নিচু ভাষায় কথা বলেন, যা তা খারাপ খারাপ ভাষা ব্যবহার করেন, এটাও ঠিক না। মা বাপ হলে যে সন্তানকে গালি দিতে হবে এটা কোনো ইসলামের শিক্ষা না, কোরআন হাদিসের কথা না, এটা মানবতার কথা না, এটা মানুষের কাজও না। প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে কোনো মুসলমানকে গালি দেওয়া এটা গুনাহে কবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরার রক্সাত রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা ছিলেন, তিনি বলতেন যে ভাই মুসলমান, যে কোনো একটা গুনাহে কবিরার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, একটা গুনাহে কবিরা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এজন্য প্রতিটি গুনাহ থেকে বাঁচা মুসলমানের কর্তব্য দায়িত্ব, যে এক এক গুনাহ এটা আমার জন্য জিল্লতি ব্যয়যুতি, আমার পরকালের ভীষণ ক্ষতি। ঘরে আগুন লাগার জন্য যে একটা পুরো আগ্নেয়গিরি দরকার হয় না, চুলার সবগুলো আগুন দরকার হয় না, একটা আগুনের ফুলকি লাগলে পুরো একটা ঘর জুড়ে সরকার হয়ে যায়। তো আমার এই জিন্দগি এবং পরকাল পুরাটা সরকার হওয়ার জন্য একটা গুনাই যথেষ্ট। এজন্য বুদ্ধিমান বন্দা সেই বন্দা যে বন্দা দুনিয়াতে থাকে কিন্তু পরকালকে এখান থেকে সাজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ দূরদর্শী মানুষ সদা সচেতন মানুষ সেই মানুষটা, যে মানুষটা থাকে দুনিয়াতে কিন্তু দুনিয়াতে থেকে পরকাল জিন্দগিকে সাজাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার অন্তরে আল্লাহ পাক নূর দান করেন, যে নূর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে এবং ইজ্জতওয়ালা দোনো জাহানে বানাবে, দু জাহানের কামিয়াবিওয়ালা বানাবে, সেই বান্দার অন্তরে যে নূর অর্জন হয় তো তার আলামত হল এই যে আত্তাজাফি আন দালিল গুরুর ওয়াল ইনাবতু ইলা দালিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলিহি, যে দুনিয়াতে থাকে কিন্তু দুনিয়াতে সে ডুবে না, দুনিয়ার সঙ্গে মন লাগায় না, দুনিয়াতে মজে না, তার তার দিল মজে আল্লাহর বন্দিগীতে, দিল মজে সিজদাতে, হ্যাঁ না, তার দিলে শান্তি পায় আরাম পায় কোরআনের তেলাওয়াতে, আল্লাহ পাকের জিকিরে দিলের আরাম লাগে যখন সে নামাজ পড়ে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চক্ষুর শীতলতা রাখছেন আল্লাহ তাআলা, নামাজ পড়লে চোখ জুড়ায় অন্তরে শান্তি লাগে আরাম লাগে, যখন নামাজ পড়ে এমন শান্তি যেটা বাদশাহীতে নাই, রাজত্বের মধ্যে নাই, সিংহাসনের মধ্যে নাই, এত বড় আরাম শান্তি নূর এবং শীতলতা এই নামাজের মধ্যে আল্লাহ পাক রাখছেন। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, লেক যাওকে সিজদায়ে পেশে খোদা খুশতর আয়াত আল দুসদ মুলকাত্তরা, হে মানুষ যে এমন রুচি পয়দা করো যে মহান আল্লাহর সামনে এক এক সিজদা করতে পারি, এক এক সিজদা আল্লাহর ওলিদের নজরে শত শত বাদশাহী থেকে বেশি দামি, শত শত বাদশাহী, হাজার হাজার বাদশাহী, লাখ কোটি বাদশাহী থেকে বেশি দামি আল্লাহর সামনে একটা সিজদা করতে পারা। কাফের মুশরিকদের কাছে দুনিয়ার অনেক সম্পদ আছে, এটা দেখার কারণে অনেক মুসলমান মনে করে ওরা কত ধনী, এটা ভুল ধারণা। সবচেয়ে বড় ধনী ঈমানওয়ালা, সবচেয়ে বড় ধন ঈমানের ধন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الغنى غنى النفس, আরে অন্তরের ধন হলো বড় ধন, আর অন্তরের ধন সেটা ইমান, অন্তরের ধন আল্লাহর মহব্বত, অন্তরের ধন আখেরাতের ফিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, এটা হলো অন্তরের ধন। অন্তর যার ধনী হয় সেই বড় ধনী। হ্যাঁ, এজন্য কাফের মুশরিক বড় ধনী না, কাফের মুশরিকের কাছে ইট পাটকেল আছে, কিছু খড় কুটা আছে এবং কিছু ধুলা মাটি আছে, পুরা দুনিয়া এটা তো মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। এই মাটির উপর মরলে ফায়দা কি? আমার প্রিয় মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, কিসি খাকি পে মত খাক আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো। এই মাটির জিনিসের উপর হে মানুষ তোমার এই মূল্যবান জীবনটাকে তুমি মাটি করো না, তোমার জীবন যৌবন দাতা যে মহান আল্লাহ, সে আল্লাহর জন্য এই জীবনকে জিন্দগিকে তুমি কোরবান করো, উৎসর্গ করো, তাহলে তুমি দামি হবে এবং তুমি সফল কাম হবে। আল্লাহ পাক জল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। যারা কিসমতওয়ালা মানুষ, যাদের ভাগ্য ভালো, তাদের হালত হল দুনিয়ার হাজার কাজকর্মের মধ্যেও আল্লাহকে তারা ভুলে না, অফিস করে, দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, যেখানেই থাকে অন্তর আল্লাহ বেঁচে থাকে। আল্লাহর জন্য ছটফট করতে থাকে, বেচাইন বেকারার থাকে, এক মাহবুবে পাক এক রব্বুল আলামিনের তালাশে তার দিল জ্বলতে থাকে, ছটফট করতে থাকে। ভারতে বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ এলাহাবাদী নকশবন্দী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে তরফনে সে হমকো ফকত কাম হ্যায় ইহি বস মোহাম্মত কা ইনাম হ্যায়। ইমান ওয়ালাদের আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে বড় পুরস্কার হল যে আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকা, আল্লাহর মহব্বতে। সবসময় আল্লাহ পাকের মহব্বতে ছটফট করতে থাকা ইমান ওয়ালাদের বড় সম্পদ মিয়া, এটা বড় দৌলত। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বিজিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলতেন যে আমি মুসলমান ভাইদেরকে বিশেষভাবে উপদেশ দিই যে ভাইরা যেখানেই থাকবেন আপনারা সব সময় আল্লাহর মহব্বতে বিচারে থাকবেন। আল্লাহের মহব্বতের আগুনে জ্বলতে পড়তে থাকে সব সময়, মুমিনের উচিত এরকম হাল হতে থাকা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা কামিল ঈমান ওয়ালা তারা তো আল্লাহ পাকের জন্য ভীষণ মহব্বত ওয়ালা। একবার মজনু যে লায়লার পাগল ছিল, রাস্তার ভিতরে একটা কুকুর দেখার পরে কুকুরের পায়ে দৌড়ে গিয়ে চুমু খাইছে, তো মানুষ বলল যে হে মজনু এরকম পাগলামি করতেছ তুমি কি কারণে? গোপ্ত ঈসা গাহে গাহে ওই লায়লা রক্তাবুল পায়ে সক বুসিদা মজনু, পায়ে সক বুসিদা মজনু খালকে পুরসে দিয়েছে বল। হ্যাঁ, গোপ্ত ঈসা গাহে গাহে ওই লায়লা রক্তাবুল, যে মজনু বলল যে আমি দেখছিলাম যে আমার প্রিয়তমা লায়লার গলিতে এই কুকুর মাঝে মাঝে ঘুরে, আমার লায়লা যেরকম আমার কাছে অনেক মহব্বতের, তার তার গলির ধুলা লাগছে যে কুকুরের পায়ে, সে গলি সে কুকুরও আমার কাছে এরকম মহব্বতের হয়ে গেছে। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ যে মজনু যদি লায়লার জন্য এমন পাগল হয় তো তোমরা তাহলে মাওলার পাগল কিরকম পরিমাণ হওয়া উচিত, কতটা আল্লাহ পাকের পাগল হওয়া উচিত। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ দিন এরকম বানাও যে আসমানের উপর নজর না থাকে, জমিনের উপর নজর না থাকে, সোনা চাঁদির উপরে টাকা কড়ির উপর নজর না থাকে, নজর থাকে আল্লাহ পাকের জাতের উপরে। হ্যাঁ, আল্লাহ পাকের নূরের উপরে, আল্লাহ পাকের সৌন্দর্যের উপরে এইরকম হালত বানাও যে লাখ কোটি সম্পদ, লাখ কোটি সোনা রূপা দিলে তুমি খুশি না, আল্লাহ পাকের নাম একবার এই জবান নিতে পারলে তুমি যতটা খুশি। খোস্তর আজহার দু জাহা আজহার উয়ার এ মরাবা তু সরোর সাউদার উয়ার। হ্যাঁ হে আল্লাহ, যে জমিন আপনার নাম নিতে পারি সেই জমিন আমার নিকট দুনো জাহান থেকে বেশি দাম। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আব্দুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরদ হোকর তো আপনা বোরিয়া ভি ফির পামে তো সুরে মাত। তিনি বলেন যে যখন আমি আল্লাহর জিকিরে বসি, আল্লাহর স্মরণে মশগুল হই চাটাইর উপরে, যেই চাটাইর উপরে আল্লাহকে স্মরণ করি সেই চাটাই তখন সুলাইমানের থেকেও বেশি দামি হয়ে যায়। আল্লাহ পাক পুরা জিন্দগি আল্লাহকে ডাকার তৌফিক দেন, আল্লাহকে মহব্বত করার তৌফিক দেন, আল্লাহর বন্দিগিতে কাটানোর তৌফিক দান করেন। তাই আল্লাহর বন্দিগি এমন কঠিন না যেমনটা মানুষ কঠিন মনে করে। মানুষ মনে করে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হলে ঘর বাড়ি ত্যাগ করা দরকার, ব্যবসা বাণিজ্য ত্যাগ করা দরকার, চাকরি বাকরি ত্যাগ করা দরকার, সব থেকে আলাদা হয়ে একদম গিয়ে মসজিদে উঠলো অথবা কাবা শরীফে চলে গেল, তো সেখানে গিয়ে ইবাদতে মশগুল থাকলো, তাহলে বন্দিগি। আমার ভাইরা আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন বন্দিগি শিক্ষাই দেন নাই, এই ধরনের বন্দিগি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তো শিক্ষা দেন নাই। বরং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ফাইজা কুযিয়াতিস সালাতু ফানতাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে হে বান্দারা তোমরা তো আমার হুকুম পালন করো, হ্যাঁ নামাজ আদায় করো, নামাজ পড়া হয়ে গেল এখন তোমরা এই জমিনে বিভিন্ন দিকে ঘুরা ছড়ায় পড়ো এবং তোমরা হালাল রুজি উপার্জন করো, এটা আমার রহমত আমার দয়া। হালাল রুজিও আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহর মেহরবানি, যে আমার অনুগ্রহের যে হিস্সা তোমার ভাগে আছে সেটা তুমি এখন তালাশ করো, যেহেতু খোদ রব্বুল আলামিনের হুকুম সেটা। এবং পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাদুল সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল মানুষ ব্যবসা বাণিজ্য করে কিন্তু অন্যায় ভাবে না সহি ভাবে করে, সততার সাথে করে এবং শরীয়তের হুকুমের অধীন ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যবাদী ব্যবসা বাণিজ্যকারী কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে সিদ্দিকিনের সঙ্গে উঠবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আশ্চর্য যে মুসলমানরা ইসলামকে সঠিকভাবে না জানার কারণে বড় ভুলের মধ্যে পড়ে আছে অনেকে, এবং যারা ব্যবসা করে বাণিজ্য করে চাকরি বাকরি করে অফিস আদালত করে খেত খামার করে কৃষি কাজ করে এসকল লোকেরা ভাবতে থাকে আমরা তো দুনিয়াদার, আমরা তো দুনিয়াদার, আমাদের কাজ নাই ইবাদত, এটা শয়তানের ধোঁকা সম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সব নবীদের শ্রেষ্ঠ এবং সব নবীদের সর্দার এবং সব নবীদের ইমাম তিনি, সব নবীদের শ্রেষ্ঠ তিনি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, যাদের চেয়ে বড় ওলি আউলিয়া গাউস আব্দালার কারো হওয়া সম্ভব না, সেই সাহাবায়ে কেরামের হালত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তারা তালিম তরবিয়ত অর্জন করতেন, দিন শিখতেন, কিন্তু মজলিস থেকে উঠার পরে কেউ বাজারে গিয়া দোকানপাট করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, কেউ বাগানে গিয়া খেতে গিয়া কাজকাম করতেছেন, সেখানে ফল ফসল লাগাইতেছেন, গাছ গাছালি লাগাইতেছেন, দেখাশোনা করতেছেন, কিংবা এরকম এটা সত্য না? তাহলে সে আমরা এই ইসলাম পাইলাম কোথেকে? খোদ কোরআন শরীফের মহান রব্বুল আলামিন বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যেই বান্দারা আমার বান্দা হয় আমার সঙ্গে খাস সম্পর্ক বলা হয় তারা ব্যবসা করে বাণিজ্য করে বেচা কিনা করে হাটে বাজারে থাকে, কিন্তু কোন ব্যবসা বাণিজ্য কোন বেচা কিনা কোন দুনিয়ার কাজ কোন কিছু আমি আল্লাহ থেকে তাদেরকে দূরে রাখতে পারে না, গাফেল করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খোদ কোরআনে কারিমের কথা এটা। হ্যাঁ, এবং রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, কুলু বিরিজকি রব্বিকুম ওয়াশকুরুহুলা, তোমার মাওলাটা তুমি খাও আর আল্লাহ পাকের শুকরগুজারি করতে থাকো। আল্লাহ পাক খাইতে মানা করেন না। অনেকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, না খায় না খায় সুটকি হও, এটা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আরে ভাই, এটা কোথায় আছে? রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে কষ্ট স্বীকার করতেন, এটা তার জন্য সাজে। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পেটে পাথর বাঁধতেন, না খায় না খায় থাকতেন, না খায় না খায় কষ্ট করতেন, কিন্তু উম্মতকে তিনি পেটে পেটে পাথর বাঁধতেন বলেন তো নাই, কি কথা বুঝেন নাই, বরং উম্মতের জন্য কি বলছেন আপনারা কি জানেন? আপনারা শুনতেছেন আমার ভাইয়েরা, এই মজলিসে কি আপনাদের সন্দীপের বহু উলামায়ে কেরাম নাই? তো তারা শুনতেছেন না হাদিস গুলো? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার থেকে যাইবা এইভাবে যে তোমার সন্তানকে তুমি ধন সম্পদ ওয়ালা বানায় গেলা, এটা তোমার জন্য উত্তম। এই অবস্থা থেকে, ওই অবস্থা থেকে যে তুমি সন্তানকে দুনিয়াতে রেখে গেলা এইরকম অসহায় ভাবে, যে তোমার পরে এখন তারা পরের দুয়ারে গিয়ে হাত পাততে বাধ্য হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে কোনো পিতা মাতা সন্তানের প্রতি দরদি হয় কিনা? যে সব পিতা মাতা এটা কি চান যে আমার ছেলে যেন আমার পরে না খায় মরে, কাপড় না পায়, ঘর না পায়, বাড়ি না পায়, চিকিৎসার ব্যবস্থা না থাকে, এটা কি চায় কোনো বাবা মা? তাহলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনালাকুম মিসলুল ওয়ালিদি লি ওয়ালাদি, সন্তানের জন্য পিতা মাতা যেরকম দরদি, তোমাদের প্রত্যেকের জন্য আমি নবী তেমনটা দরদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বরং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায়, বলিষ্ঠ ভাষায় বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে সমস্ত মুমিনরা নিজেকে নিজে যতটা ভালোবাসে, আল্লাহর নবী তার চেয়ে তাদেরকে বেশি ভালোবাসেন, তার চেয়ে বেশি তাদের প্রতি মহব্বত করেন, ভালোবাসেন। তো এবং এক নাসাই শরীফে এক হাদিস আছে, এই আয়াতে এক অংশ ছিল যেটা মনসুখ হয়ে গেছে, যে কথার মর্মটা বহাল আছে কিন্তু শব্দগুলো কোরআনে নাই। হ্যাঁ, মনসুখ হয়ে গেছে, সেটা কি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম, আল্লাহ পাক বলেন, নবী তোমাদের, তোমরা নিজেদের যত ঘনিষ্ঠ, আমার নবী তার চেয়ে তোমাদের বেশি ঘনিষ্ঠ, বেশি আপনজন, এবং তিনি তোমাদের আব্বা জান লাগেন। ওহুয়া আবুল লাহু, তিনি তোমাদের আব্বা জান লাগেন। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন উম্মতের জন্য এত আপনজন, এত দরদি, সে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম কিভাবে এটা কামনা করবেন, আমার উম্মত যেন না খায় না খায় সুটকি হয়ে যায়? কি শুনতেছেন প্রিয় বন্ধুর? এই ধারণা সহি না। হ্যাঁ, যে এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক কাকে কতটুকু নেয়ামত দিবেন সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহ যার জন্য যতটুকু মঙ্গল দেখেন ততটুকু তাকে দান করেন। কাউকে আল্লাহ ফকির বানান, কাউকে আল্লাহ ধনী বানান, কাউকে বেশি হাতে দেন, কাউকে কম হাতে দেন, আল্লাহ তাআলার নিকট অসম্পদের কোনো অভাব নাই, নেয়ামতের কোনো অভাব নাই। যার জন্য আল্লাহ পাক যতটুকু মুনাসিব দেখছেন ততটুকু আল্লাহ পাক তাকে দান করছেন এবং করেন। তো যখন নেয়ামত পাও শুকর আদায় করো, আর যখন নেয়ামত কম হলো, কষ্ট হলো, বিপদ হলো, পেরেশানি হলো, তখন সবর করো। শুকরের দ্বারাও জান্নাতের দরজা খোলে, সবরের দ্বারাও জান্নাতের দরজা খোলে। শুকরও জান্নাতের সম্বল, সবরও জান্নাতের সম্বল। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন, পাখি দুই ডানা আকাশে উড়ে, এরোপ্লেন দুই ডানা দিয়া এই আকাশে উড়ে, প্রতিটি মানুষ উড়তে উড়তে আল্লাহর নিকট যে যাবে তার দুইটা ডানার দরকার। সেই দুইটা ডানার একটার নাম শুকর, আর একটার নাম সবর। বান্দা যখন শুকর করতে থাকে সে আল্লাহর দিকে উড়তে থাকে, বান্দা যখন সবর করতে থাকে সে আল্লাহ পাকের দিকে উড়তে থাকে, আল্লাহ পাকের নৈকট্য আরো নসিব হতে থাকে, আল্লাহ পাকের নূর তার আরো নসিব হইতে থাকে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দার অবস্থা দেখলে আমার আশ্চর্য লাগে, ও নেয়ামত পায়, আল্লাহর শুকর আদায় করে, এতেও আল্লাহর নৈকট্য অর্জন হয়, এতেও তার মর্তবা বাড়ে। আর মুসিবত হয়তো সে আল্লাহ পাকের সামনে সে সবর করে, ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর খুশি হয়, আল্লাহর নিকট শুকর আদায় করে, হ্যাঁ, তো আল্লাহ পাকের সামনে কৃতজ্ঞ থাকে, এর দ্বারাও আল্লাহ পাকের সঙ্গে তার নৈকট্য বাড়ে, সম্পর্ক বাড়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, নূর অর্জন হয়। তো মুমিনের দুনো হালতই তার জন্য মঙ্গল, দুনো হালতই তার জন্য নেয়ামত। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, যে সকল বান্দারা মুসিবতে বিপদে আপদে আমি আল্লাহর উপর খুশি থাকে, অসন্তুষ্ট না হয়, ওই ওই আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যাই। আল্লাহ পাকের খাস নৈকট্য তাদের আল্লাহ পাক দান করেন এই মুসিবতে সবরের বরকতে। আল্লাহ পাক জালালু আমানাওয়ালু কোনো কিছুর দরকার নাই, সব তো আমাদের দরকার, দুনিয়ার জীবনে অল্প সময়ে আখেরার জন্য আমাদের খুব কামাই হয়, সেজন্য আল্লাহ পাক বিভিন্ন হালত আমাদেরকে দান করেন। যাই হোক, আমি বলতেছিলাম যে যে ধন সম্পদ এটা অর্জন করা, উপার্জন করা নিষেধ না, তবে ধন সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর হুকুমকে ভুলে যাওয়া, নামাজ রোজা ভুলে যাওয়া, ত্যাগ করে দেওয়া, এটা কোনো ক্রমেই ঠিক না, এটা অন্যায়, এটা ক্ষতি, এটা আমার জন্য বিপজ্জনক, এটা আমাদের জন্য বিপজ্জনক। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্য অর্জনের জন্য তোমরা যে এক প্রতিযোগিতায় নামছো, এই প্রতিযোগিতার মধ্যে ডুবে আসো, আল্লাহকে ভুলে গিয়া কবরস্থান যাওয়া পর্যন্ত তোমরা তো ফিরতেছো না। অথচ অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে নেক ইন্নাল আবরার লাফি নাঈম, যে সকল বান্দারা নেক বান্দা তাদের জন্য জান্নাতের অফুরন্ত নিয়ামত আমি রাখছি। আল্লাহ পাক জালা জালালু আমানাওয়ালু বলেন অফি জালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতা যারা করতে চাও জান্নাত কামাইয়ের প্রতিযোগিতায় তোমরা অবতীর্ণ হও। আরেক আয়াতে আল্লাহ পাক জালা জালালু আমানাওয়ালু বলেন যে পানি খাও ভাই, আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা ছোট মহান রব্বুল আলামিনের দিকে, হ্যাঁ, আর তোমার আল্লাহকে রাজি করার দিকে ছোট এবং আল্লাহ পাকের ক্ষমার জান্নাত নেওয়ার জন্য ছোট, হ্যাঁ, মাগফিরাতিন ও জান্নাতিন আরযু আসসামাওয়াত ওয়াল আরদ ওয়াইদাত লিল মুত্তাকিন, হ্যাঁ, বিশাল বড় জান্নাত তোমাদের জন্য বানায় রাখছি, সেটা তোমরা নেওয়ার জন্য তোমরা ছোট মহান আল্লাহর দিকে, হ্যাঁ, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা বাদ দিয়ে এখন খেলার প্রতিযোগিতা, হ্যাঁ, এবং ওই হিমালয় এবং বড় বড় পাহাড়ের পিঠে এবং চূড়াতে উঠবার জন্য প্রতিযোগিতা। আরে ভাই, এই প্রতিযোগিতার দ্বারা কি ফায়দা হবে? দুনিয়াতে সুনাম হবে, সুখ্যাতি হবে, কিন্তু নামাজের মধ্যে প্রতিযোগিতা, তেলাওয়াতে প্রতিযোগিতা, হালাল কামার জন্য প্রতিযোগিতা এবং সত্য সত্যবাদিতার জন্য প্রতিযোগিতা, সৎ জীবন বানানোর প্রতিযোগিতা, গুনাহ ত্যাগের প্রতিযোগিতা, নাফরমানি ত্যাগের প্রতিযোগিতা, সুদ থেকে, ঘুষ থেকে, মদ থেকে, জিনা ব্যভিচার থেকে, জুলুম থেকে বাঁচার জন্য প্রতিযোগিতা, আল্লাহর জিকিরের জন্য প্রতিযোগিতা, জিকিরের প্রতিযোগিতা, দোয়া মোনাজাতের জন্য প্রতিযোগিতা, হ্যাঁ না, হারাম ত্যাগের জন্য প্রতিযোগিতা, আমি কত বেশি গুনাহ থেকে বাঁচতে পারি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আল্লাহর মহব্বতের পথে প্রতিযোগিতার তৌফিক আমাদের সকলকে দান করে, যে প্রতিযোগিতা আমাদেরকে ইজ্জতওয়ালা বানাবে, আমাদেরকে বহুত মর্যাদাশীল করবে, আমাদেরকে দুজাহানে সম্মানিত এবং সফল কাম বানাবে। লিল্লাহ ইজ্জত ওয়ালি রসুলিহি ওয়ালিল মুমিনিন, যে ইজ্জত তো আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের অনুসরণে এবং মহব্বতে, এবং ইজ্জত তো আল্লাহ পাকের হুকুম তামিলের মধ্যে, সুন্নতের জিন্দগি যাপনের মধ্যে। আমার দাদা পীর মহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরার রক্সা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসফল হ্যায়, সুন্নতের তরিকা যেটা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নত তরিকা সবচেয়ে কামিল তরিকা, সবচেয়ে পূর্ণাঙ্গ তরিকা, ত্রুটি মুক্ত তরিকা, এর ভিতরে কোনো ত্রুটি নেই, একদম ত্রুটিহীন, একদম নিষ্কলুষ, নির্দাক, নিখুঁত, এবং সুন্নত তরিকা সবচেয়ে সুন্দর তরিকা, আর সুন্নত তরিকা সবচেয়ে শান্তিদায়ক তরিকা। কোনো রাস্তায় শান্তি নাই, আরাম নাই, সুন্নত তরিকার মধ্যে সমস্ত শান্তি, সুন্নত তরিকার মধ্যে সমস্ত আরাম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ওদেরকে বলে দেন যে তোমরা যদি আল্লাহকে চাও তোমরা আমার রাস্তা ধরো, হ্যাঁ না, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন। সুন্নত তরিকার দ্বারা আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা হয়। ইহুদিদের জিন্দগি আজকে মুসলমানরা গ্রহণ করতেছে, খ্রিস্টানদের জিন্দগি গ্রহণ করতেছে, তাদের বেশভূষা, তাদের চাল চলন, তাদের ঢং ঢাং, এগুলো আজকে মুসলমানের সন্তানেরা গ্রহণ করতেছে। ইন্টারনেটের মধ্যে অনেকে ডুবে থাকে, হ্যাঁ না, এবং টেলিভিশন ডিস মিস এগুলোর ভিতরে ডুবে থাকে, আর এইভাবে নিজের আখিরাতকে বরবাদ করতে থাকে বহু মানুষ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এই সব এই নিচু শ্রেণীর কার্যকলাপ করার জন্য তামাশাবাসি করে জীবনটাকে দাগওয়ালা বানানোর জন্য তো পাঠান নাই। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তিনি দেখতে চান আমরা কে কত বেশি আল্লাহর জন্য সুন্দর আমলওয়ালা জিন্দগি বানাই। আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি ইখা কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূর। আমলের দ্বারাই জিন্দগি দামি হয়, আমলের দ্বারাই জিন্দগি জিন্দগি হয়। এই মানুষ এই জন্মসূত্রে সে যে তার জন্য জান্নাত এবং জাহান্নাম তা না, বরং সে যেমন আমল করবে তেরো সেরকম গন্তব্য এবং ফল সে পাবে, সেরকম গন্তব্যে যাবে সেরকম ফলাফল সে পাবে। যদি জান্নাতের আমল করে তো জান্নাতে যাবে, যদি জাহান্নামের কাজ করে তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যদি নিম গাছ লাগায় তো আম কোত্থেকে খাবে, আর আম গাছ যদি লাগায় কাঁঠাল গাছ যদি লাগায় তো আম গাছে আমই হয় কাঁঠাল গাছে কাঁঠালই হয়, আম গাছে আম গাছ তো নিম গাছ হয় না, কাঁঠাল গাছ তো নিম গাছ হয় না। কি কথা বুঝেন না ভাইরা, লাগাবে নিম গাছ আর আশা করবে এখানে চোষা আম ধরবে, হ্যাঁ না, এবং ল্যাংড়া আম ধরবে, তো এই ধারণা কিভাবে সেই? যদি ইমানওয়ালা হয়, নামাজওয়ালা হয়, জাকাতওয়ালা হয়, রোজা বলা হয়, জিকির বলা হয়, হালাল রাস্তার উপর চলার মতো মানুষ হয়, তো নিঃসন্দেহে তার ঠিকানা তো আল্লাহ পাক জান্নাতই রাখছেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে নারী হোক কিংবা পুরুষ, যে বান্দারা ঈমানের সঙ্গে নেক আমলের জিন্দেগি বানাবে আমি অবশ্যই তাদেরকে সুখময় শান্তিময় জীবন দিবই দিব, এটা গ্যারান্টিযুক্ত কথা আমার। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কবিতে কোরআনে বলছেন। তো যাই হোক, শুরুতে আমি যে কথা বলতেছিলাম যে মা বাবার মহব্বত, মা বাপকে সম্মান করা, মা বাপের আনুগত্য করা, এটা কর্তব্য। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন সূরা লোকমানে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাপ যদি আমার সঙ্গে কাউকে শরীক করতে বলে, হ্যাঁ না, মূর্তি পূজা করতে বলে বা যে কোনো প্রতিমা পূজা করতে বলে, যে কাউকে শরীক করতে বলে, তো তোমার মা বাপের সেই কথা তুমি মানবা না, কিন্তু এরপরও আমার হুকুম এই যে ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার কুশ্চিনকালও করবা না। এখানে লক্ষণীয় বিষয় হল মহান রব্বুল আলামিন কাফের মা বাবার সঙ্গে পর্যন্ত ভালো ব্যবহারের নির্দেশ দিতেছেন। তাহলে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের লালনকর্তা পালনকর্তা, তার সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন থাকা উচিত, তার সঙ্গে আমাদের ব্যবহারটা কেমন থাকা উচিত, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভাগ্যবান বান্দা যারা, তারা এই দুনিয়ার জীবনে থাকে কিন্তু আল্লাহ থেকে গাফেল হয় না। ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আত্তাজাফি আদারিল গুরুর ফলে ইনারাতু ইলা দারিল খুলুদ ফলে ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, যে সকল মানুষের অন্তর নূরওয়ালা হয় তারা দুনিয়াতে থাকে কিন্তু হারাম দুনিয়ার মধ্যে তারা লিপ্ত হয় না, হারাম কাজের দিকে আগায় না, তার থেকে দূরে থাকে, এবং ফল ইনাবা ইলা দারিল খুলুদ সব সময় আখিরাতের কথা মনে রাখে, সবসময় আখিরাতের কথা মনে রাখে, আখিরাতের ফিকির থাকে যে আমি সুদের পথে গেলে লাভ, ঘুষের পথে গেলে লাভ, কিন্তু আমার আখিরাত বরবাদ, হ্যাঁ না, আমি এর থেকে বাঁচতে পারলে, হালালের মধ্যে থাকলে হয়তো আমার লাভ হলো না, কম হলো, কিন্তু এটা এর বিনিময়ে আমি জান্নাত পাব, এর বিনিময়ে আমি জান্নাত পাব, অনন্তকালে সুখ শান্তি পাব, ইজ্জত এবং সম্মান পাব, এবং বড় কথা যে আমার আল্লাহকে আমি পাব, আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করতে করতে পারবো। হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, প্রিয় মাওলা দুনিয়াতে আসলাম, যদি এইখানে থাইকে আপনাকে রাজি করতে না পারলাম, আপনাকে খুশি করতে না পারলাম, এই অন্তরে দুনিয়াতে আপনার নূর না দেখলাম, তাহলে এই দুনিয়াতে আসা আমার একদম বৃথা গেল। তুমি জলবা ফরমা না দেখা বরাবর হ্যাঁ, দুনিয়া তো দেখা না দেখা, হে আল্লাহ দুনিয়াতে আসলাম, যদি না এখানে আপনার নূর দেখলাম, আপনার সৌন্দর্য দেখলাম, যদি না আপনাকে রাজি করতে পারলাম, তো আমার সব বরবাদ। হ্যাঁ, একই উলম্মত মুজাদ্দুদ্দিন মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর খলিফা হযরত খাজা আব্দুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন যে, হে প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কোই সেই নেহি মেয়েরি, হে আল্লাহ যদি আপনি আমার উপর রাজি হয়ে যান, আপনি আমার হয়ে যান, তাহলে আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, সব আমার, আগর একটু নেহি মেয়েরা তো কোই সেই নেহি মেয়েরি, হে আল্লাহ আপনি যদি আমার না, আমার বলতে আর কিছুই নেই, সব বরবাদ, সব সরকার হয়ে গেল। আসল তো এই যে আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাজবেন আলী কে না খাহা মুলকহা মুলকে আসির দা মুসাল্লাম কুন মারা, হে মানুষ, তুমি ধন সম্পদ পাওয়ার জন্য এবং ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য, বাদশাহ হওয়ার জন্য কান্নাকাটি করো না, বরং তুমি কান্দো যে, হে আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক আমাকে দান করেন, আপনাকে ভালোবাসবার তৌফিক আমাকে দান করেন, আপনার প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবার, তার সুন্নত তরিকা মোতাবেক জিন্দগি বানানোর তৌফিক আপনি আমাকে দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কামিল মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ না তোমার অন্তরে আমার মহব্বত তোমার সন্তানের চেয়ে বেশি, তোমার মা বাবার চেয়ে বেশি, সব কিছুর চেয়ে, সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারো না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান, আল্লাহ পাক চান যে দুনিয়ার সকলের চেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, আল্লাহ রসুলের আদর্শকে সবচেয়ে বেশি মহব্বত করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমার আদর্শ, আমার তরিকা, আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে বাস করবে। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে তরিকা এবং জিন্দগি সেটাকে পছন্দ করি। সাহাবারা সকল ঈমানের নূরওয়ালা ছিলেন, আমলের নূরওয়ালা, নামাজের নূরওয়ালা, আল্লাহর ভয়ের নূরওয়ালা, আল্লাহর মহব্বতের নূরওয়ালা, সুন্নতের নূরওয়ালা ছিলেন। সব সাহাবির চেহারা নূরে ঝলমল করতে থাকতো। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদের পরিচয় দিয়ে নিজে বলেন যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে মুহাম্মদ তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তো আমার রসুল লাগেন, তা তিনি যে কত বড় সে কথা আমি তোমাদের কি বলবো, তার সঙ্গে যারা থাকছেন তারা কত বড় হয়েছে সেটা আগে শুনো, তাহলে তোমাদের কিছু আন্দাজ হবে আমার রসুল কত বড়। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমার নবীর সঙ্গে যারা থাকেন এই সব সাহাবীদের রং হল, বৈশিষ্ট্য হল যে, তারা আল্লাহর জন্য যারা দেওয়ানা তাদের জন্য তারা নরম, তাদের সঙ্গে তাদের মহব্বত, তাদের সঙ্গে তাদের সদাচার, ভালো ব্যবহার, আর যারা আল্লাহর দুশ্মন কাফের মুশরিক তো তাদের প্রতি তারা কঠোর, তাদের সঙ্গে তারা সহজ থাকেন না। হ্যাঁ, আর আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। হ্যাঁ, এখন মুসলমানরা কথায় কথায় এত বেশি কাফেরদের দিকে ঝুঁকতে থাকে যে নিজের ইসলাম পর্যন্ত নষ্ট হয় সেটারও কোনো খেয়াল থাকে না। বিধর্মীদের রেয়ায়ত করতে করতে, বিধর্মীদের খেয়াল করতে করতে নিজের ইসলামটুকু, ইমানটুকু পর্যন্ত রক্ষা হয় না, ফের উপায় কি হবে, কি নিয়ে আমি কবরে যাব বলেন? প্রিয় বন্ধুরা, প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনেক বিপজ্জনক ঘাঁটি দেখছি কিন্তু কবরের মতো এরকম ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘাঁটি আমি আর দেখি নাই। মা রাআইতু, হ্যাঁ, মা রাআইতু মানজারা, হ্যাঁ, আফজা মিনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের চেয়ে ভয়ঙ্কর ঘাঁটি আমি আর দেখিনি, কবর এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ ও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয় তা জাহান্নামের একটা গর্ত হবে, বিপজ্জনক, কষ্টদায়ক, লাঞ্ছনাদায়ক, আর না হলে এটা একটা জান্নাতের বাগান হবে। তো জান্নাতের বাগান না হলে জাহান্নামের গর্ত, দুইটার একটা হবে। তো যেরকম জিন্দগি আমার হবে, যেরকম আমল হবে, যেরকম বুঝ হবে, যেভাবে আমার চাল চলন হবে, সেরকম কবরের অবস্থাও হবে। হ্যাঁ, যে আল্লাহর 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 কথার খেয়াল করলাম না, আল্লাহর দিনের রেয়ায়ত করলাম না, আল্লাহর দিনের সম্মান মর্যাদার রেয়ায়ত করলাম না, বিধর্মীদের রেয়ায়ত করলাম। ইসলাম মুসলিম দেশের মধ্যে বিধর্মীরা বসবাস করবে এবং বিধর্মীরা এই দেশের নাগরিক যারা হবে তাদের জান মাল ইজ্জত আবরু তাদের ধর্মকর্ম সবটা নিরাপদভাবে করতে দেওয়ার দায়িত্ব, হ্যাঁ না, এটা সব মুসলমানের উপরে। এক মুসলিম রাষ্ট্রের সরকারেরও দায়িত্ব এবং সব মুসলমানেরও সেটার দায়িত্ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নামা বাযালু আমওয়ালাহুম লিতাকুনা আমওয়ালুম কামওয়ালিনা ও দিমাউম কাদিমায়না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সকল অমুসলিমরা মুসলিম দেশে বসবাস করে এবং এখানে তারা কর পরিশোধ করে, যে খাজনা দেয়, কর দেয়, সবকিছু করে এবং রাষ্ট্রের আইন কানুন তারা মেনে চলে, তো এটা তারা এর কারণে তারা এই সাধারণ মুসলমানদের যে সুযোগ সুবিধা সেটা অমুসলিম নাগরিকরাও পূর্ণভাবে ভোগ করবে, এটা ইসলামের বিধান। কিন্তু এর অর্থ এই না যে ইসলাম ধর্ম আর অমুসলিমের ধর্ম দুটোটা সমান এবং বরাবর। ইসলাম পালন করলো যে আল্লাহ তার উপরে খুশি, আর অনুইসলামিক ধর্ম পালন করলে সেটাও আল্লাহ তার উপরে খুশি। ইসলাম পালন করলো জান্নাত, আর অন্য ধর্মে থাকলে তার জন্যও জান্নাত। এইরকম বিশ্বাস যে রাখবে সে তো বিলকুল পাক্কা কাফের হয়ে যাবে। কি কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ওমান ইয়াবতাগি গায়রা ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য কোন দিন ধর্ম আল্লাহ পাকের কাছে কোশ্চিন কালো গ্রহণযোগ্য নয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা কাতামাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদি রাসূলা, যে ব্যক্তি আল্লাহর উপর রব হিসাবে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবী হিসাবে খুশি, আর ইসলাম উপর দিন ধর্ম হিসাবে খুশি, সে এই ঈমানের স্বাদ মজা দোনো জাহানে পাওয়া যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ইসলাম ব্যতীত আর কোন দিন ধর্ম নাই যেটা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, যেটা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিগলিতে ঘুরতেন আর বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা বলো আল্লাহ ভিন্ন আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা সফল কাম হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসছিলেন, যে আরব দুনিয়াতে আসছিলেন, নবী হিসাবে আবির্ভূত হলেন, তিনি দাওয়াত দিতেন। তো কিসের দাওয়াত দিতেন? যে অনেক খোদার পূজা করা, অনেক খোদার ইবাদত করা, উপাসনা করার জন্য না। তারা অনেক খোদা মানত, লাত উজ্জা মানাত, বহু খোদা, বহু দেব দেবীকে মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো সব অন্যায় এবং সব তোমরা ভুলের মধ্যে আসো এবং অন্ধকারের পথে আসো, এই সব কিছু তোমরা ত্যাগ করো। যে অনেক খোদা না, এক খোদা, সিরিফ এক আল্লাহর ইবাদত। কি কথা বুঝেন নাই? আর কবি পুরা কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বার বার ডাক দিয়া বলেন যে আসমানে যে আল্লাহ, জমিনের সেই আল্লাহ, হ্যাঁ না, এক আল্লাহ সৃষ্টি করছেন এই আসমান, এই জমি, এই পাহাড় পর্বত নদী নালা, এই গাছ গাছালি, এই চন্দ্র সূর্য, সব কিছুর স্রষ্টা সিরিফ এক আল্লাহ। এজন্য হে মানব জাতি, তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো। ইলা ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো সিরিফ, তোমাদের মাবুদ তো সিরিফ একজন মাবুদ। কি কথা বুঝেন নাই? আসমানেও মাবুদ একজনই, জমিনেও মাবুদ সেই একজনই, দ্বিতীয় কেউ নেই। এবং পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যে যেদিক থেকে সূর্য উদয় হয় যেদিক থেকে সূর্য উদয় হয় তারও মালিক আল্লাহ। তারও রব আল্লাহ, আর যেদিকে সূর্য ডুবে সেই দিকেরও মালিক আল্লাহ। তা তারপরে ফিনিশিং বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোন মাবুদ নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ তো এক, আল্লাহ একক এবং অদ্বিতীয় তিনি। হ্যাঁ আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা কারো মুহতাজ না, সকলেই আল্লাহ পাকের মুহতাজ, আল্লাহ পাকের মুখাপেক্ষী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখাল আল জান্নাহ, অন্তর থেকে যে ব্যক্তি বলবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, সেই লোক নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ তো ইসলাম ব্যতীত আর কোন ধর্মের প্রতি, আর অন্য ধর্মকে সে মুসলিম দেশে অন্য ধর্ম পালনের সুযোগ সুবিধা দিতে মুসলমানরা বাধ্য এবং সরকারও বাধ্য, কিন্তু ইসলামকে অন্য ধর্মকে ইসলামের সমান মনে করা এবং সমমর্যাদার মনে করা এবং মনে করা যে অন্যান্য ধর্মের প্রতিও আমি শ্রদ্ধা পোষণ করি। তো এই খ্রিস্টানরা তিন খোদা মানে, কি কথা বুঝেন নাই, কয় খোদা মানে, তিন খোদা, আল্লাহকেও আল্লাহকেও মাবুদ মানে, মরিয়মকেও মাবুদ মানে, হযরত ঈসা আলাইহিস সালামকেও মাবুদ মানে, তিন খোদা। হ্যাঁ তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন তিন খোদা নয় শুধু এক খোদা। হ্যাঁ যে মরিয়ম তিনি এক মেয়ে মানুষ, আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পাপে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কুদরত এভাবে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। কিন্তু আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে বয়ান করেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ নিজে কাউকে জন্ম দেন নাই, তিনি কারো পিতা মাতাও না, বললাম ইউলাদ এবং তিনি কারো সন্তানও না, কি কথা বুঝেন নাই। তো ওখানে তো তারা এক খোদা না তিন খোদা মানে, তো তাদের সেই ধর্ম বিশ্বাসকে যদি আমরা শ্রদ্ধা করি এবং মানি, যে মানবে সে কি মুসলমান থাকবে, সে কি মুমিন থাকবে, না কাফের হয়ে যাবে। আর বিধর্মী যারা অনেক অনেক খোদা মানে, অনেক অনেক মাবুদ মানে, অনেক অনেক উপাস্য মানে, তাদের ধর্ম বিশ্বাসকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে সে কি মুসলমান থাকবে, না কাফের হয়ে যাবে। এজন্য কথা বলার সময় হিসাব কিতাব করে কথা বলার চাই, এমনটা কথা না বলা, এমন চিন্তা না করা, এমন ধর্ম না রাখা যে কথার দ্বারা সে নিজের আখেরাত বরবাদ হয়, ফের নিজের জাহান্নামের কি ক্ষতি হয়। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, ইসলামের মধ্যে ইজ্জত, ইসলামের মধ্যে শান্তি, ইসলামের মধ্যে মর্যাদা এবং ইসলামের অনুসরণের মধ্যেই একমাত্র জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং বুঝ দান করেন। হ্যাঁ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন্দগি বানাও আমলওয়ালা, যে এই দুনিয়ার জীবন যতটুকু এখানে হায়াত পাও, তো এখানে আমল আর আমল, আমল আর আমল, হ্যাঁ না, কিন্তু পরকাল জীবনে কোনো আমলের সুযোগ নেই, কোনো আমল করতে পারবেন না বন্ধু, আমল শুধু দুনিয়ার জীবনে। এখানে এক একটা মুহূর্ত এত মূল্যবান, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল সাত আসমান জমিন থেকে ভারী দৌলত তার নসিব হয়ে গেল। এবং এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, ইবনে মাজাহ শরীফের রেওয়ায়েতে আছে ইসবাগুল উযু শাতরুল ঈমান, যে কোন মুসলমান যখন সুন্দরভাবে সুন্নত মোতাবেক কামেল উযু করে, একবার উযু করা ঈমানের অর্ধেকের সমান, একবার উযু করা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন কিয়ামতের ময়দানে সব নবীদেরই উম্মত যখন একত্রিত হবেন, তো আপনার উম্মতকে আপনি হে আল্লাহর রাসূল কিভাবে চিনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একটা বড় মাঠের মধ্যে বিভিন্ন মালিকের ঘোড়া যদি থাকে, কিন্তু একটা মাত্র মালিকের ঘোড়া এরকম সে সবগুলি ঘোড়া চান কপাল, কি কথা বুঝেন নাই, সবগুলি ঘোড়া চাঁদ কপাল, যে সবগুলোর কপালটা এরকম সাদা রঙের এবং হাঁটু এবং কনুইগুলো সব সাদা রঙের, হাঁটুগুলো সাদা রঙের, যেখানে যেখানে হাঁটু সেখানে সাদা সাদা রং, তো আর কোনো মালিকের ঘোড়ার এইরকম রং নাই। তাহলে সেই মালিক কি নিজের ঘোড়াগুলো দেখলে চিনতে পারবে না? যে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামতি গুররাম মুহাজ্জারিন মিন আসারিল উযু, আমার উম্মত যে আমার সুন্নাত তরিকা মোতাবেক চলবে, উযু উযু করবে নামাজ পড়ার জন্য, বিভিন্ন আমলের জন্য, এই উযুর নূরে আমার উম্মতের সকলের কপাল এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো নূরে ঝলমল করতে থাকবে। এইভাবে আমার উম্মতকে আমি চিনতে পারবো। উযু কোন মামুলি আমল না, উযু এত বড় আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন যখন উযু করে, আল্লাহ আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জু হয়ে যখন মুসলমান উযু করে, তো যে অঙ্গ ধোয় ওই অঙ্গের গুণাগুলো সব ঝরে যেতে থাকে। যখন হাত ধোয়, হাতের গুণা ঝরে যায় এবং হাতের আঙ্গুলের নখের মধ্যে গুনার যে দাগ তা পর্যন্ত ধুয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা মিন তাহা তাহাতে আসফার, তার নখের নিচের গুণাগুলো পর্যন্ত ধুয়ে যায়। এবং যখন চেহারা ধুতে থাকে তো তার চেহারার গুণা ধুয়ে যায়। এবং এই চোখের দ্বারা যে গুণা করছিল, চেহারা ধোয়ার সময় চোখও ধোয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোখের নিচে গুণার দাগগুলো হাত্তা মিন তাহাতে আসফার আইনে, সে চোখের নিচের গুণার দাগগুলো পর্যন্ত উযুর সঙ্গে ধুইয়া ঝরে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যখন পা ধোয় তো তার পায়ের গুণাগুলো সব ঝরে যায়। যখন মাথা মশা করে, কান মশা করে, মাথা এবং কানের গুণাগুলো ঝরে যায়। যখন উযু কমপ্লিট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো এই বান্দা একজন নিষ্পাপ হয়ে যায়। খালি উযুর আমলের দ্বারা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তোমাদের কারো ঘরের সামনে যদি নহর থাকে, দরিয়া থাকে, আর সে স্বচ্ছ পানির দরিয়ার মধ্যে যদি পাঁচবার কেউ গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা এইভাবে উযু করলো সুন্দরভাবে কামেল উযু, আর এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, তার জীবনেও কোনো ময়লা থাকা সম্ভব না, সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, এই নামাজের নূর সব ধুয়ে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্তের বিনিময়ে আল্লাহ পাক তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর কোন ধর্মে এরকম আমল আছে বলেন তো? ইসলাম ব্যতীত আর কোন ধর্মে উযু আছে? আর কোন ধর্মে এরকম গোসল আছে যে ফরজ গোসল? শরীর না পাক হলেও ফরজ গোসল করে, গোসলের সাথে সাথে পুরা শরীর পাক হয়ে যায় এবং সাথে সাথে অন্তরে নূর পয়দা হয় গোসলের কারণে, এবং পুরা শরীরের ভিতরে সে নূর ছড়ায় পড়ে। উযুর দ্বারা গুনাহ মাফ হয়, উযুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে চমকাইতে থাকে। হযরত ইমাম আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি উযু করতেছিলেন, তার পাশে আরেক যুবক ছেলে উযু করতেছিল। হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া বুনাইয়া তুব মিনা জিনা, হে প্রিয় বৎস, তুমি জিনা থেকে তওবা করো। আরেকটা ছেলে উযু করতেছিল, সে হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া বুনাইয়া তুব মিন শুরবিল খামর, হে প্রিয় বৎস, তুমি মদ থেকে তওবা করো, মদ পান করা থেকে তওবা করো। আরেকটা ছেলেকে দেখলে যে উযু করতেছিল, হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, ইয়া বুনাইয়া তুব মিন হুকুকিল ওয়ালিদাইন, মা বাপের নাফরমানি থেকে তওবা করো, মা বাপের অবাধ্যতা থেকে তুমি তওবা করো। পরে লোকজন তাকে জিজ্ঞাসা করলো, হযরত, আপনি এইভাবে এক একজনকে এক এক রকম উপদেশ দিলেন কি কারণে? বুঝতে পারলাম না। হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই একটা ছেলে উযু করতেছিল, দেখলাম যে তার উযুর পানির সঙ্গে মদ পানের গুণা ধরতেছে, তা আমি অনুভব করলাম ও মদ খায়। আরেকজনকে দেখলাম যে তার উযুর পানির সঙ্গে মা বাবার নাফরমানির গুণা ধুয়ে যেতেছে, তো তাকে বললাম এই মা বাবার নাফরমানি থেকে তওবা করো। আরেকজনের উযুর পানির সঙ্গে জিনার ময়লা দেখতেছিলাম ধুয়ে যেতেছে, তো তখন তাকে বললাম জিনা থেকে তওবা করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো মানুষ যখন আমল করে, নেক আমল করে, তার গুণা ধরতে থাকে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, আল্লাহ পাক বলেন, বান্দা আমার খুশির জন্য যখন কোন আমল করে ওই আমলের সঙ্গে গুনা এরকম নেক আমল গুনাকে ভাসায় নিয়ে যেতে থাকে, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যেতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য নেক আমলের তৌফিক দেন, আল্লাহর জন্য বন্দিগিওয়ালা জিন্দগি বানানোর তৌফিক দেন। মানুষ মানুষ তখন হয় যখন আল্লাহ তাআলার হুকুমের অধীন চলে, যখন অন্তরকে সে আল্লাহ পাকের মহব্বত দ্বারা পরিপূর্ণ করে। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগার ইয়ে ইনসান ইনসান বন যায় তেহি সব কুছ হ্যায়, এই মানুষ যদি সত্যিকার মানুষ হয় তো মানুষই সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। এই মানুষ তখন ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদাওয়ালা হয়। হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা তো ছিলেনই, ইবাদত জিন্দেগিতে সবসময় মশগুল থাকতেন, আল্লাহ পাক মানুষ বানাইছেন, তো ফেরেশতাদেরকে বললেন যে আমি তো এরকম এক মানুষ মানব জাতির সৃষ্টি করতেছি। ফেরেশতারা বললেন যে আমরা তো তসবিহ করি সবসময়, আপনার পবিত্রতা বর্ণনা করি, ইবাদত করি, আর ওদেরকে বানাবেন তো ওরা মারামারি করবে, খুনাখুনি করবে, বিশৃঙ্খলা করবে জমিনের মধ্যে। আল্লাহ পাক বললেন যে তোমরা জানো না আমি কি, আমি যা জানি, আমি যা জানি তোমরা সেটা জানো না, তোমরা বেখবরের দল। তো ফেরেশতারা তাড়াতাড়ি আল্লাহর কাছে নত হয়ে গেলেন যে সুবহানাকাল্লাহ ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যতটুকু আমাদের জানাইছেন তার বাইরে আমরা তো কিছু জানি না। ওই কথার থেকে বোঝা যায় যে এই মানুষদের মধ্যে কিছু ভুল কাজ হবে, এটাও আল্লাহ পাক তাদেরকে জানাইছিলেন, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি জানাইছেন তার বাইরে কিছু জানি না, ওই যেটুকু জানি ওই জানার আলোকে একটু কথা বললাম আর কি, বাকি তো আল্লাহ আপনি তো বে নিঃসন্দেহে আপনার এলেম এবং জ্ঞান তো অসীম এবং কুল কিনারাহীন। ফেরেশতারা মাথা নত বললেন, কি কথা বুঝেন নাই, সেই যে আল্লাহ পাক মানুষদেরকে বানালেন কি জন্য, ফেরেশতাদের মধ্যে কোন নারীর প্রতি দেখবার আগ্রহ জাগে না, মিথ্যা বলার আগ্রহ জাগে না, জুলুম করার আগ্রহ জাগে না, ধোকার আগ্রহ জাগে না, সুদ ঘুষের আগ্রহ জাগে না। মানুষের মধ্যে এগুলো জাগে, কিন্তু মানুষ দুইটা কাজ করে, হয় এগুলো থেকে একদম বিরত থাকে, যদি একদম বিরত থাকে এটা খাঁটি জিন্দগিওয়ালা খাঁটি বন্দিগিওয়ালা, এর জন্য জান্নাতের ফয়সালা। আর যদি মানুষের মনের মধ্যে আগ্রহ জাগলো আর মনের এই তালে সে যোগ দিল, নফসের তালে যোগ দিল এবং ভাসলো এবং গুনাহে লিপ্ত হয়ে গেল, কিন্তু তারপরে তার মনে হলো হায় আমার কি উপায় হবে কেয়ামতের ময়দানে, আল্লাহকে আমি কিভাবে মুখ দেখাবো, এই জন্য এখন সে তওবা করলো আর মাপ চাইলো। এই গুনায় লিপ্ত হওয়ার পরে যদি আবার তওবা করে এবং মাপ চায় নেয় তো আল্লাহ পাক তাকেও জান্নাত দান করবে। এক আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জিন্দেগীওয়ালা বান্দাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। আরেক আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যেই বান্দারা হাজার গুনার পরে বারবার তওবা করে আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন এবং তাদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং শয়তান বলছিল কি, একদিন শয়তান জোশে এসে বলে যে ওয়াইজ জাতিকা ইয়ার আপনার বন্দাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওদেরকে গুমরা বানায়া নষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমি করব। এর উত্তরে মহান রব্বুল আলামিন বললেন শয়তান ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফায়ে মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক বললেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম, হ্যাঁ করে আমি বলতেছি যে আমার বন্দারা যতক্ষণ পর্যন্ত মাপ চাইতে থাকবে অবশ্যই আমি ওদেরকে মাপ করতেই থাকব। তো দুই ভাবে বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যান, এক হলো তাকওয়া আর ইবাদতের রাস্তায়, আরেকটা হলো তওবা এবং মাগফিরাতের রাস্তায়। বান্দা যখন তওবা করে তো আল্লাহ পাক তওবা কবুল করেন এবং তাকে মাফ করে দেন, তো এইভাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে যান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি বুঝ দান করেন, কামেল মুকাম্মাল বুঝ দান করেন, তমাম গুমরাহী এবং অন্ধকার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন। বলতেছিলাম এই জিন্দগি কতটা মূল্যবান বানানো যায় যদি মানুষ আমলের বুঝ রাখে এবং আমলের ফিকির রাখে। এই আমলের বুঝ পয়দা হয়, আমলের ফিকির পয়দা হয়, আমল সহি আমল কোনটা সেটা সেই জিনিস বুঝে আসে, সেই এলম এবং জ্ঞান অর্জন হয় যখন মানুষ খাঁটি আলেমে দিন এবং আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসা করে। যে লোক কৃষক তার সঙ্গে থাকলে কৃষি কাজ কেমনি করা যায় এটা ভালোভাবে বুঝে আসে, হুন্ডা চালায় ওর সঙ্গে থাকলে হুন্ডা চালানো বুঝে আসে, গাড়ির ড্রাইভারের সঙ্গে থাকলে অনেকদিন গাড়ির ড্রাইভিং ভালো মতো বুঝে আসে, এরোপ্লেন যে চালায় তার সঙ্গে থাকলে এরোপ্লেন চালানো বুঝে আসে, আর যে আল্লাহর সঙ্গে চলে আল্লাহর বন্দিগি করে আল্লাহর ইবাদত করে এবং দিন রাত কোরআন সুন্নার এলমের মধ্যে ডুবে থাকে, তো তাদের সঙ্গে উঠা বসা করলে আল্লাহকে রাজি করার এলেম অর্জন হয়, বুঝ অর্জন হয়, সেই জিন্দগি অর্জন হয়। আমার দাদা পীর এবং হাকিমুল উম্মতের অনেক বড় খলিফা এবং অনেক বড় আলেমে দিন হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আম ওয়াল ইসতিআম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়, আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, আর পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, দুধ ওয়ালার কাছে দুধ পাওয়া যায়, মধুওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহকে পাওয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তুহুরু শত্রুল ঈমান, ইবনে মাজাহ শরীফে রিওয়ায়াত যে ইসবাগুল উযূয়ে শত্রুল ঈমান, যে মানুষ যখন কামিল উযু করে উযু ঈমানের অর্ধেক, উযুটাই ঈমানের অর্ধেক, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আত-তুহুরু শত্রুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন মুমিন বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ মিজান পড়লা পুরোটা নিকিতে ভরপুর হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ এত বলো, একবার আলহামদুলিল্লাহ। তো আমরা তো সারাদিন কথাই কইতে থাকি, হ্যাঁ না, চায়ের দোকানে কথা, ব্যয়ের সঙ্গে কথা, বন্ধু বান্ধবের সঙ্গে কথা, পত্রিকার কথা, খেলার কথা, রাজনীতির কথা, টেলিভিশনের কথা, সিনেমা হলের কথা। প্রিয় বন্ধুরা, এই সব জিনিসের জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছিলেন? আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কি উদ্দেশ্যে? সেটা তো পবিত্র কোরআনে আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, তোমাদেরকে বানাইছি যে তোমরা ইবাদত করে ভালো ভালো কাজ করে ভালো আমল করে ভালো কথা দিয়ে আমাকে খুশি করবা, সেই কাজের মধ্যে যদি আমরা মশগুল হই তাহলে আমাদের বেশি ফায়দা হতো না, আর এই ক্ষতি থেকে আমরা বাঁচতে পারতাম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং এটা যে হাদিস শরীফ আপনাকে আপনাদেরকে শুনাইতেছি সহি মুসলিম শরীফের হাদিস, শুনতেছেন প্রিয় বন্ধুরা, বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস শরীফ আছে, এক একটাতে বর্ণনার একটু একটু পার্থক্য আছে। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস তো এরকম, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান, ও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন বান্দা যখন একসঙ্গে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এই দুই কালেমা যখন একসঙ্গে পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সাত আসমান জমিন এর নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ। এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুল কালাম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, উত্তম কালাম হলো, সবচেয়ে পৃথিবীতে উত্তম কথা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল মেরাজের সময় আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তো তিনি তখন বলছিলেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই সালাম জানানোর কি তরিকা, যে অনেকে আজকাল এরকম বলে যে ভাই যে আসসালামু আলাইকুম বলবেন আমার শ্বশুর মিয়াকে যখন দেখা হয়, এরকম বলে দেয় না? এগুলি মানুষ ইদানিং নিজেরা, যারা এলেম কালাম নাই অথবা এলেমের খোঁজ খবর নাই, এই সকল মানুষ নিজেরা ঘরে বসে বসে ইসলাম বানায়, ইসলাম তৈরি করে, সুন্নত তরিকা তৈরি করে। সুন্নত তরিকা তৈরি করতে হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সুন্নত তরিকা আগে থেকে আসে ওইটাকে ফলো করতে হয়, কিন্তু মানুষ এগুলোর খেয়ালই করে না, নিজের জজবার আলোকে কথা বলে, এটা ইসলাম, এটা দিন, এটা সুন্নত, কি যে ভুল জিনিস। অনেকে দেখা যায় ডান হাতে আতর লয়, হাতের তালুতে আতর লয়, এবং তালুতেই নিবে, হাতের পিঠে দিলে নিতে চায় না, কেন? দেন মুরব্বীদের কথা শোনা লাগে। মুরব্বী তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, তার কথা মোতাবেক চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করছেন। হাতের তালুতে আতর নেওয়ার কোন দলিল তো কোরআন হাদিসে নাই, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, যে আপকে মাসায়েল আর উসকা উনকা হল এই কিতাবের মধ্যে শেখ হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা, অনেক উচ্চমানের আলেম দ্বীন এবং ফকিহ হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, না ইউসুফ লুধিয়ানবি রহমতুল্লাহ আলাইহি, উনি লিখছেন যে আতর দেওয়ার একটাই শুধু সুন্নত তরিকা, সেটা হলো ডান দিক থেকে শুরু করা। কি কথা বুঝুন নাই আপনারা? আতর দেওয়ার সুন্নত তরিকা কয়টা? একটা, সেটা কি? ডান দিক থেকে শুরু করা, এর সঙ্গে আর কোনো কথা যোগ করতে নাই, বস একটাই আমল, ডান দিক থেকে শুরু করেন বস। এখন আতর যদি আপনি হাতের পিঠে নেন, শরীরে লাগাই নিলেন, কোনো সমস্যা নেই, কিন্তু হাতের তালুতে নিলেন আতর, আর আতর কি মিঠা না তিতা? আতরের মজাটা কি, মিঠা না তিতা? আতর একজনের দিল, আপনি হাতের তালুতে নিলেন, একটু পরে জামাইয়ের জন্য শাশুড়ি বিরিয়ানি পাকাইছে, জামাই খাইতে বসলো হাতের তালুতে আতর নিয়া, এখন খায় আর মুখের মধ্যে ঘেরান আসে তিতা, আর যদি লাইগা পড়ে একটুখানি তাহলে একদম লাগে তিতা। তো আল্লাহর নিয়ামত, এটাকে যে হালতে আল্লাহ পাক নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামতকে সেভাবেই খাওয়া চাই। তো আতরের তিতার কারণে ভাত তরকারি যদি বেমজা হয়, এটা কি সুন্নতের কাছাকাছি হলো না সুন্নত থেকে দূরে হলো? কি কথা বুঝেন নাই ভাইয়েরা? আমার কথা আপনারা শুনবার চেষ্টা করবেন, বুঝবারও চেষ্টা করবেন। নিজের খাম খেয়ালের উপর কেউ জমে থাকতে চাইলে তাকে হেদায়তের রাস্তায় কেউ আনতে পারবে না। অনুরূপ ভাবে আমার কথা খেয়াল করে শুনেন, আজকাল অনেক মুসলমান এরকম বলতে থাকে, ভাই আল্লাহ আপনারে কেমন রাখছে ভাই, মনে করে সে খুব ইসলাম চিন্তা করছে, সুন্নত তরিকার আমল করছে, যে আল্লাহ কেমন রাখছেন বলতে পারছে। কি কথা বুঝতেছেন না আপনারা? এই যে আল্লাহ আপনাকে কেমন রাখছেন, এই কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনে কখনো বলছিলেন কাউকে? কথা বলেন না কেন? এখানে আলেম মানুষরা নাই, যারা আলেম ওলামা মাদ্রাসার হুজুর, বুখারি শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, মিশকাত শরীফ পড়ান, এরকম ওলামায়ে কেরাম নাই? আপনারা কেউ পাইছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনে একবার কাউকে বলছেন আল্লাহ আপনাকে কেমন রাখছেন? পাইছেন কোনো কিতাবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাইছেন কোনো কিতাবে? কোনো সাহাবি বলছেন, পাইছেন কোনো কিতাবে? এই নবী রসুলদেরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে যাতে মানব জাতি তাদেরকে অনুসরণ করে। কোন আল্লাহর নবী রসুল বলছিলেন যে আল্লাহ আপনাকে কেমন রাখছেন এইরকম কথা কোন নবী রসুলের হাওয়ালাতে পাইছেন আজ পর্যন্ত? তো এইটা কেন চালু করছেন আপনারা আমাকে বলেন? কোন মানুষ বলেন যে কোন আয়াত, কোন হাদিস, কোন কিতাব থেকে এই কথাটা বলেন? আপনারা একজনে বলেন আমাকে, এই ভিতরে আমি পানি খেয়ে আপনাদের দলিল কি সেটা শুনি আমি। কোন মানুষ কথা বলেন আপনারা? কেন চালু করছেন এই জিনিসটা আপনারা? কি হলো সেদিন অনেক আলেম ওলামা ফোন করে আমাকে এবং বলে, হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছেন? এত বিরক্ত লাগে, এত কষ্ট হয় যে খুব কষ্ট হয়, মন থেকে ওর ফোনটা কেটে দিই, তারপরে ধৈর্যের সাথে কথাগুলো শুনি যে কোন জাহেলের পালায় পড়ছে মনে হইতেছে, একে নিয়ে আমার কি বলার আছে, চুপচাপ বসে থাকি। কি হলো লোকদের? অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আমি তোমাদের নিকট দুই জিনিস রেখে দিয়েছি, আল্লাহর কিতাব আর তোমাদের রসুলের আদর্শ সুন্নত তরিকা, এই দুইটা ধরে থাকলে আর তোমরা কোনো ক্রমেই পথ হারাবে না। কি কথা বুঝুন নাই? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে আমি তোমাদের কাছে তোমরা মানবা আমার আদর্শ, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নত তরিকা এবং খাঁটি দ্বীন যেটা অনুসরণ করলে জান্নাত পাবে সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই রাস্তার উপরে তরিকার উপরে আমি আছি আমার সাহাবীরা আছেন সেটা হলো অনুসরণীয় রাস্তা, সেটা হলো হক এবং হেদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা। এই কথাগুলো পরিষ্কার হলো কিনা? তিনটা কথা বললাম, কোরআন সুন্নাকে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করতে বলছেন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সকলের জিন্দেগী অনুসরণ করতে বলছেন, মানে তারা সকলেই এই হেদায়াতের রাস্তার মডেল। কি কথা বুঝে আসছে না ভাইরা? আমি এটা মনে করেন না যে সন্দীপের এই বাজারে কোনো গ্রামে গঞ্জে জঙ্গলের মধ্যে বয়ান করতেছি কারণে খুব স্বাধীনভাবে বলতে পারতেছি, এই সব কথা এদের লাইভ প্রোগ্রামে সারা দুনিয়া শুনতেছে, বহু রাষ্ট্র থেকে শুনতেছে। এবং যে কোনো আলেম দিনকে আমি জিজ্ঞাসা করি, যারাই পৃথিবীতে আসেন তার দলিল পেশ করেন কেউ যে আল্লাহ আপনাকে কেমন রাখছেন, যা কোথায় পাইছেন আপনারা, কি কথা বুঝতেছেন কেন? যে এই কথাটা এমন একটা কথা, দিন রাত মানুষ মানুষকে দেখলে জিজ্ঞেস করে, ভাই আপনি কেমন আছেন জিজ্ঞেস করে না। তো এটাকে খালি আমরা বলি না, আল্লাহর নবী রাসূলও জিজ্ঞেস করতেন, আল্লাহর পয়গম্বররা জিজ্ঞেস করতেন না, করতেন কিনা? হ্যাঁ, এই প্রসঙ্গে নবী রাসূলদের তরিকা কি, সাহাবিদের তরিকা কি, এটা দেখার বিষয়। একটা বিষয় হলো বুখারী শরীফ, এটা আপনারা নাম শুনেন নাই, এটা কিসের কিতাব? পুঁথির কিতাব না হাদিসের কিতাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নাই, বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে আল্লাহর হুকুমে হযরত হাজেরা, আরবিতে কিন্তু হাজেরা বলে না, আজ আরবিতে বলে হাজার, কিন্তু আমাদের এই বাংলাতে এটা হাজেরা বলে। যাই হোক, ঠিক আছে, হাজেরা তো হযরত হাজেরাকে এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন কোলের শিশু, দুধ খান, দুধ খাওয়া অবস্থাতে হযরত হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশে একদম মক্কা শরীফে রেখে আসছেন। মক্কা শরীফ তখন কি, একদম খালি মরুভূমি, ওখানে কোনো বাগ বাগান নাই, গাছগাছালি নাই, কোনো ফল নাই, কোনো ফসল নাই, একদম নাই, এক কথা। নম্বর দুই, ওখানে পানির কোনো চিহ্নই নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ বলে না, খলিলুল্লাহ মানে আল্লাহ পাকের একেবারে সীমাহীন ঘনিষ্ঠ দোস্ত, সীমাহীন ঘনিষ্ঠ দোস্ত। এই খলিলুল্লাহ উপাধি কি এমনি? আর কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, স্মরণ করো আমার বান্দা, আমার প্রিয় বান্দা ইব্রাহিমকে যখন আমি কয়েকটা ব্যাপারে পরীক্ষা করলাম, প্রত্যেকটা পরীক্ষা একদম সর্বোচ্চ কামিয়াবি তিনি অর্জন করলেন, ফাতাম্মাহুন্না, প্রতিটি পরীক্ষায় একদম সর্বোচ্চ সফলতা তিনি লাভ করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ফের আল্লাহ পাক বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তো তিনি তোমাদের আব্বা লাগেন, তোমরা এই মুসলমানরা তাকে ফলো করবা। শুনতেছেন আপনারা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ তোমরা ফলো করবা, তার আদর্শ মানবা। এটুকু বুঝে আসছে না ভাইরা? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা শুনি আমরা সংক্ষিপ্ত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজেরাকে সেখানে রাখলেন এবং হযরত ইসমাইলকে সঙ্গে ওখানে রেখে আসলেন। সঙ্গে দিলেন কি, খাওয়ার দাওয়ার কোনো কিছু নাই, একটা পাত্র, ওর মধ্যে কয়েকটা খেজুর আছে, আর একটা পাত্র মশক, ওর ভিতরে একটু পানি আছে, পানি আছে, বাস এইটুকু মাত্র সম্বল, আর কোন কিছুই তাদেরকে দিয়ে আসতে পারেন নাই। আল্লাহ পাক জালা জালালু আমানাল হুকুমে সেখানে রাইখে আসলেন, এবং কেমন জায়গাতে, এই একটু উঁচু এক জায়গা, কাবা শরীফ যেখানে, তখন কাবা শরীফ ছিল না, খালি জায়গা, একটু উঁচু টিলার মতো, ওখানে খালি জায়গা, এর পাশে তিনি রাইখা বস চলে যেতেছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে যান, হযরত হাজেরা পিছে পিছে দৌড়াইতেছেন এবং বলতেছেন, আপনি আমাদেরকে এইভাবে রেখে যেতেছেন, আপনি আমাদেরকে এইভাবে রেখে যেতেছেন, আপনি আমাদেরকে এইভাবে রেখে যেতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দেন না। পরে হযরত হাজেরা তখন বললেন, তিনি তো মুমিন, ঈমানওয়ালা, পয়গম্বরের সৌবত প্রাপ্ত, হ্যাঁ, পয়গম্বরের উচ্চ ঈমানের সৌবত প্রাপ্ত। হযরত হাজেরা তখন বললেন, যে আল্লাহই কি আপনাকে নির্দেশ করছেন আমাদেরকে এইভাবে এখানে রেখে যাওয়ার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, হ্যাঁ, আল্লাহই নির্দেশ করছেন এইভাবে রেখে যাওয়ার জন্য। কি কঠিন অবস্থা! হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন ওনার একমাত্র সন্তান, শুনতেছেন প্রিয় বন্ধুরা, একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম, আরেকজন হযরত ইসহাক আলাইহিসসালাম, তিনি তো পরে জন্ম হয়েছেন, আগে হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। তো নিজের সন্তানকে এইভাবে একদম মরুভূমির ভিতরে, একদম জনমানবহীন জায়গাতে, কোনো মানুষ সেখানে নেই, জনমানবহীন জায়গাতে, পানি নাই, খাবার নাই, কোনো ফল ফসল নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, বাঁচার কোনো সম্বল নাই, এইরকম অবস্থার ভিতরে সেখানে ফালা এইভাবে ফেলে রাখা, এটা কি কল্পনা করা যায়? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে রাখলেন, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, চিন্তা করা যায় প্রিয় বন্ধুরা, আজিম শান, আজিম মামলা। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তর দিলেন যে হ্যাঁ আল্লাহর হুকুমে আমি রেখে যেতেছি, ঠিক আছে, তো ওনারা থাকলেন, এইভাবে থাকতে থাকলেন। আর সেখান থেকে বেশ দূরে যাওয়ার পরে, ওনাদের এরিয়া থেকে অনেকটা দূরে চলে যাওয়ার পরে, এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যেখানে সে আল্লাহর ঘরের দিকে মুতাওয়াজ্জি হইলেন, এবং তখন তিনি কাবার দিকে মুতাওয়াজ্জি হইয়া মানে আল্লাহর ঘরের দিকে, আল্লাহর ঘরের জায়গার দিকে মুতাওয়াজ্জি হইয়া তখন তিনি দোয়া করতে থাকলেন, রব্বানা ইন্নি আসকামতু যুরি মিন যুরিয়াতি বিগাইরি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ যে আমার সন্তানাদি আমার আহালকে, এখানে শুধু সন্তানের কথা উল্লেখ করছেন, তো সঙ্গে ওই আহালও উদ্দেশ্য, আমার বিবি বাচ্চা এদেরকে আমি রেখে যেতেছি এমন এক জায়গাতে মরুভূমি যেখানে কোনো ফল ফসল খেত খামার কোনো কিছু নাই, কিন্তু আপনার ঘরের পাশে, এন্দা বাইতিকাল মুহাররম, আপনার মহাসম্মানিত ঘরের পাশে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কারণ হযরত এতে বোঝা যায় ওহির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের ব্যাপারে জানতেন, যে এখানে এখনো ঘর তো নাই কিন্তু ঘর এখানে ছিল, আদম আলাইহিস সালামের জমানা থেকে ওখানে আল্লাহর ঘর ছিল। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, ফেরেশতাদের মাধ্যমে এক বর্ণনা মোতাবেক ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের জমানাতে বা তারও আগে আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ার ওখানে ঘর বানায় রাখছিলেন, যাতে আল্লাহর বান্দারা পৃথিবীতে যারা আসবে সে আল্লাহর ঘরের দিকে মুতাওয়াজ্জি হয়ে তারা যেন নামাজ পড়তে পারে, এই ঘর আগেই বানায় রাখছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, লম্বা ঘটনা এখানে তো বলা উদ্দেশ্য না, আমি একটা বিষয় যেটা উল্লেখ করতে চাইছিলাম সেটারই দলিল দেওয়ার জন্য শুধু এই ঘটনাটার সংক্ষিপ্ত আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, এদিকে হযরত হাজরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে পালতে থাকলেন, ওই যে জমজম এখানে পয়দা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঘাতে, হযরত হাজরা ছুটাছুটি করলেন, দৌড়াদৌড়ি করলেন, সেখানে কোনো পানি নাই, কিছুর ব্যবস্থা নাই, এমন অবস্থাতে দেখতেছেন নিজেও পানিতে ছটফট করতেছেন আর পানির অভাবে, আর ওইদিকে ওই বাচ্চা, যেই বাচ্চা এখন পর্যন্ত দুগ্ধপুষ্ট শিশু, সেই বাচ্চা পর্যন্ত পানির অভাবে পিপাসায় কাতরাইতেছেন আর ছটফট করতেছেন। হযরত হাজরা ছুটাছুটি করতেছিলেন, কোথায় পানি কোথায় পানি, একবার সাফা একবার মারওয়াতে, এবং সাফা মারওয়ার জায়গাটা উঁচু, উঁচু উঁচুতে উঠে তিনি খেয়াল করতেছেন দেখি কাউকে দেখি কিনা, কাউকে দেখা যায় কিনা, কোনো আওয়াজ শুনে কিনা, কোনো সাহায্যের পথ কিনা, পানি পাওয়া যাবে কোথেকে। তো মারওয়ার উপর গেলে হঠাৎ তিনি আওয়াজ শুনতে পেলেন, মারওয়া পাহাড়ের উপর গেলেন আওয়াজ শুনতে পেলেন, তো সেদিকে তিনি মুতাওয়াজ্জি হলেন, এবং কে কোনো সাহায্য, কে কোনো সাহায্যের রাস্তা, কোনো সাহায্যকারী, হঠাৎ জিব্রাইল ইসলাম আওয়াজ দিলেন, জিব্রাইল ইসলামের আওয়াজ শুনলেন, এবং হযরত জিব্রাইল ইসলাম সাহায্যের জন্য আগে আসলেন, এবং হযরত জিব্রাইল ইসলাম পা দিয়ে এক আঘাত করলেন পায়ের গোড়ালি দিয়ে, ওখান থেকে এই পানি ফোয়ারা বাইর হতে শুরু করল। হযরত হাজরা যখন পানি দেখলেন তাড়াতাড়ি ওইটাকে এরকম চতুর্দিকে মাটি দিয়ে ঘেরাও দিতে শুরু করলেন, এবং জলদি জলদি ওখান থেকে পানি উঠে উঠে নিজের পাত্রে ভরতে থাকলেন। পেয়ারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই ঘটনা নিজে বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রহম করুক হযরত হাজরার উপর, ইসমাইলের মা হাজরার উপর, যদি তিনি না ওইখানে এরকম এরকম বাদ দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করতেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই জমজম ওই সীমাবদ্ধ জায়গাতে থাকতো না, দূর দূর পর্যন্ত জমজমের পানি যাইতেই থাকতো স্রোতের মধ্যে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক এই জমজমের পানি আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু সেখান থেকে দান করলেন কারামত স্বরূপ, হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বরকতে, এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের কারামত, হযরত হাজরার কারামত সেটা। যাই হোক হযরত ইসমাইল আলাইহিস সালাম ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সে দোয়ার মধ্যে একটাই, রব্বানা ইন্নি আসকান্তু যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকিমুস-সালাহ, হে আল্লাহ আমি আশা করি, আমি চাই যে ওরা যখন বড় হবে ওরা যেন নামাজ কায়েম করে, লিয়ুকিমুস-সালাহ, এবং যাতে সমগ্র বিশ্ববাসী বিশ্বের আপনার বান্দারা নামাজ কায়েম করে, মানে এই ওরা যে এখানে থাকবে এখানে থাইকে যেন আপনার ঘর আবাদ হওয়ার ব্যবস্থা হয়ে যায়, আপনার ঘর আবাদ হওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক সবই দিলে ঢেলে দিচ্ছেন যে এক জমানা আসবে যখন এই এখানে কাবা ঘর নির্মাণ হবে, এবং এই কাবার দিকে মোতাবেক সারা বিশ্বের মুসলমানরা নামাজ আদায় করবে। রব্বানা লিউকিমুস-সালাহ, কি কথা বুঝছেন ভাইরা? এবং তিনি দোয়া করলেন যে রব্বানা ওয়াজাল ফাজাল আকিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, কিছু বান্দাদেরকে এখানে নিয়ে আসেন যারা এই জায়গাটা আবাদ করবে, এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ। এবং আল্লাহ, খাওয়ার তো ব্যবস্থা নাই, আপনি ফলগুলির ব্যবস্থা করে দিয়েন যাতে ওরা আপনার শুকর গুজারি করে। কি আশ্চর্য দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এরপরে একটা আরবদের একটা কবিলা, একটা গোত্র ওই এলাকায় আসছে, আয়েশা দেখতে পায় যে ওখানে এরকম পাখি উঠতেছে ওই জায়গাটার মধ্যে, তো পানি যেখানে থাকে সেখানে বারবার পাখিতে উড়ে উড়ে ওই জায়গায় যাইতেছে বারবার। তো তখন তাদের সন্দেহ হলো, মনে হয় এখানে পাখি আছে, এই কারণে পানি আছে, এই কারণে পাখিটা বারবার ওদিকে যাইতেছে, ওদিকে রুখ করতেছে। তো কাউকে পাঠিয়েছে যে এক দুজন মানুষকে খোঁজ নাও, তো গিয়ে দেখা গেল হ্যাঁ ওখানে পানি হয়েছে জমজম। আর তো ওই মানুষগুলো খুশিতে বাঘবাঘ, যেখানেই মানুষ পানির সন্ধান পায় ওখানে বসতি গড়ার চেষ্টা করে। তো ওরা তখন হযরত হাজরার কাছাকাছি হইয়া তার কাছে অনুমতি প্রার্থনা করল যে এখানে কি আমরা অবস্থান করতে পারি, আপনার অনুমতি কি আছে? তো তিনি বললেন যে অনুমতি আছে, থাকতে পারেন, কিন্তু কথা হলো এই পানির মালিকানা দাবি করা যাবে না। পানি ব্যবহার করতে পারবেন, পানি ভোগ করতে পারবেন, কিন্তু পানির মালিকানা যে পানির উপর দখলদারি কায়েম করবেন এটা হবে না। ওনারা তাতে রাজি হলেন, তাই না? ওই ওই মানুষগুলো তাতে রাজি হইয়া যে ঠিক আছে আমরা এখানে তাহলে থাকি। এই তারা ওখানে থাকা শুরু করলো, ঘর বাড়ি বানাইলো, থাকতে শুরু করলো। এই মানুষগুলো থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে আরবি ভাষা শিখলেন। কি কথা বুঝেন না ভাইরা? তো এতে বোঝা যায় হযরত ইসমাইল আলাইহিস সালামের পূর্ব থেকে আরবি ভাষা ছিল আরব দেশের মধ্যে। হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকেই যে আরবি ভাষা চালু হয়েছে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন হযরত ইসমাইল থেকে না, তার পূর্ব থেকে আরবি ভাষা ছিল পৃথিবীতে। যাই হোক, হযরত ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে সিরিয়াতে শাম দেশে চলে গেছিলেন, সেখানে গিয়ে দিন প্রচারে তিনি ব্যস্ত আছেন। এদিকে হযরত ইসমাইল বড় হলেন, বালেগ হলেন, যুবক হলেন। এরপর ওই যে লোকগুলো ওখানে ছিল তাদের বংশের মধ্যে এক মেয়ের সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক ইশারাতে আসলেন নিজের সন্তান এবং স্ত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য। এতদিনে হযরত হাজরার ইন্তেকাল হয়ে গেছে, হযরত ইসমাইল তো বড় হয়েছেন, তো আসলেন, আসলে পরে এখানে খোঁজ খবর নিতে আসছেন, তো দেখলেন যে হযরত ইসমাইল তো এলাকাতে নাই, তো তার স্ত্রী এখানে আছে। তো তার স্ত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করলেন যে কাইফা আনতুম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খোঁজ নিতেছেন কি কাইফা আনতুম, তোমরা কেমন আছো? কি আপনারা শুনতেছেন না এখন? কি জিজ্ঞাসা করছিলেন? তোমরা কেমন আছো? ওই হাদিস কোথায় আছে? কথা বলে না, বুখারী শরীফে, যে তোমরা কেমন আছো এটাকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ তোমাদেরকে কেমন রাখছেন? তো ওইদিকে কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তোমরা ফলো করবা। তো এখন আমরা কি দেখা হলে কি আল্লাহ কেমন রাখছেন এটা জিজ্ঞেস করলে ইব্রাহিম ইসলামের অনুসরণ হবে না? আপনি কেমন আছেন ভাইজান এটা জিজ্ঞেস করলে ইব্রাহিম ইসলামের অনুসরণ হবে? আমি আরো ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের ইতমিনান লাগে ইনশাআল্লাহ। কি কথা বুঝেন নাই? তো ওই মহিলা যিনি ইসমাইল ইসলামের স্ত্রী ছিলেন, তিনি তখন বললেন কি নানু বিশারিন ফি জিকিন ওয়া সিদ্দাতিন, আমরা বড় খারাপ অবস্থায় আছি, আমরা বড় খারাপ অবস্থায় আছি, খুব কষ্টের মধ্যে আছি, বড় পেরেশানির মধ্যে আছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন দুই মশলা একসঙ্গে পাইতেছি হাদিসে, ওফ মজা তো, সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আচ্ছা, তোমার স্বামী যখন আসবেন, পরিচয় দেন নাই, নিজের কোনো পরিচয় দেন নাই, বললেন যে তোমার স্বামী যখন আসবেন তো আকরি আকরি ইহি মিন্নি সালাম, যে তাকে আমার সালাম বলবা। এই কথা বলেন নাই, তাকে আসসালামু আলাইকুম বলবা। শুনতেছেন আপনারা কি বলছেন? আকরি সালাম, যে আমার সালাম বলবা, শব্দটা শুধু এতটুকু, আকরি আসসালাম, তুমি সালাম বলবা তাকে, এতটুকু বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখন আমরা যখন বলবো কাউকে আমার সালাম বলবে তখন আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার শ্বশুর মিয়াকে এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৌঁছে দিন, এইটা বলতে হবে নাকি আমার সালাম বললে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ হবে? কি কথা বুঝেন নাই? জিবরিল আমিন আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এবং বললেন যে হযরত আয়েশার কথা বললেন যে আকরিহা আসসালাম, যে হযরত আয়েশাকে সালাম বলবেন। কি কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই উর্দু জগৎ থেকে মেরাজের সময় আসমান থেকে এই উম্মতের জন্য সালাম পাঠাইছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আকরে উম্মতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। আসসালামু আলাইকুম এই শব্দ তো বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ যেটার এই পদ্ধতিটা বয়ান করতেছেন কে? তেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এতে নিজে তিনি কোন রকমের সংশোধনই আনেন নাই, কোন নতুন ভাবে এটাকে ব্যাখ্যা করে বলেন না যে না এমন বলা যাবে না, এমন বলতে হবে। তার মানে হল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেটাই আমাদেরকে শিক্ষা দান করতেছেন। তাহলে কাউকে সালাম বলার জন্য যে সামনে নাই তার কাছে সালাম পাঠানোর পদ্ধতি শুধু এতটুকু, তাকে আমার সালাম বলবেন। কি কথা বুঝেন নাই? তাকে আমার সালাম বলবেন, এতটুকু বললেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও অনুসরণ হয়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনুসরণ হয়। আর এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো, যে আল্লাহ তোমাদের কেমন রাখছেন, এই কথা তিনি জিজ্ঞাসা করেন নাই। কাইফা আনতুম, তোমরা কেমন আছো? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে জিজ্ঞাসা করছিলেন ওইভাবে জিজ্ঞাসা করা উত্তম না আমরা যেভাবে বুঝি সেভাবে জিজ্ঞাসা করা উত্তম? আমাদের বুঝ মোতাবেক বলা সেটা সুন্নত তরিকা না ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিটা সুন্নত তরিকা? এবং সেটাই তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উল্লেখ করছেন, তাহলে সেটাই কি সুন্নত তরিকা না? এখন কি আপনাদের কাছে কথা পরিষ্কার হয় নাই? আরো পরিষ্কার করার জন্য আর একটু বলি, এই ভুলের মধ্যে মানুষ কেন পড়ে জানেন? বসে বসে নিজেরা চিন্তা করে এইরকম বললে মনে হয় সুন্দর হবে। আমরা বলি ভাই আপনি কেমন আছেন, এটা কত হলো? আমি যদি বলি আল্লাহ কেমন আছে, কতটা সুন্দর হলো না? এই যে বসে বসে নিজেরা জজবার আলোকে দিনের কথা বাইর করা এবং তরিকা আবিষ্কার করা, এটা সুন্নত তরিকা না এটা বেদাতের তরিকা। এই তরিকা যেটা আল্লাহ কেমন রাখছেন এটাকে সুন্নত মনে করলে নিঃসন্দেহে এটা বেদাত তরিকা হবে। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তরিকা জারি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন হাদিস শরীফ, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে শরীয়তের মধ্যে এমন কথা চালু করলো যেটা আমার তরফ থেকে নাই, আল্লাহর তরফ থেকে নাই, আমার পক্ষ থেকে নাই, তো সেটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না, সেটাকে বাদ দিতে হবে। পরিষ্কার ভাষায় বলছেন ফাহুয়া রদ্দুন। কি কথা বুঝুন না আপনারা, কথায় কথায় কেমনে আইসে পড়ছে তাই বললাম, এবং এই বিষয়টাকে আমি আরো পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, শুধু একটা সুন্নত তরিকা চালু হওয়ার জন্য, ভুল থেকে বাঁচার জন্য। এতক্ষণ যে হাদিস শরীফ শুনেছিলাম সেটা কিসের হাদিস শরীফ? বুখারী শরীফের। কথা এখানে শেষ হয় নাই, এই ঘটনা আরো রয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাকে আমার সালাম বলবা, আর একটা কথা সেটা হলো তাকে বলবা কি গাইর আতাবাকা বা আতাবাতা বা বিকা, তোমার চৌঘাট পাল্টাও, হ্যাঁ তোমার চৌঘাট পাল্টাও, এই এই কথাটা বলবা তাকে। হযরত ইসমাইল আলাইহিস সালাম আসছেন, হ্যাঁ গেছিলেন তিনি কোন কোথাও থেকে কামাই করার জন্য, এবং ওই ওনাকে মহিলাকে জিজ্ঞাসা করলে তিনি কই গেছেন, বলছেন যে তিনি গেছেন বাইরে আমাদের জন্য উপার্জনের জন্য। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, তিনি কোথায় গেছেন? হ্যাঁ কিছু উপার্জন করার জন্য, বাইরে থেকে কোনো কিছু কামাই করবেন। তো এই উপার্জন করতে যাওয়া, খেত খামার করতে যাওয়া, ব্যবসা বাণিজ্য করতে যাওয়া, এটা দুনিয়াদারদের তরিকা না স্বয়ং আল্লাহর নবীদেরও তরিকা? শুনতেছেন প্রিয় বন্ধুরা, নবীদেরও তরিকা, নবীর সাহাবিদেরও তরিকা। এজন্য আয় উপার্জন করতে গেলে মনে করা যে আমি দুনিয়াদার হয়ে গেছি কোনো ক্রমেই ধারণা সহি না। দুনিয়ার যে কোনো আয় ইনকামে যারা মজবুর তাদের খেয়াল রাখতে হবে, নামাজের সময় হলে আমি নামাজ পড়তে যাব, আমি আয় রোজগার করব, কিন্তু আল্লাহ আল্লাহর হুকুম মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে, অর্থাৎ কাউকে ধোকা দেব না, কারোটা কারো কারো এক পয়সা নষ্ট করব না, কারো হক নষ্ট করব না, কারো জায়গা জমি দখল করব না, সুদ ঘুষের সঙ্গে জড়িত হব না, মালে ভেজাল দিব না, মিথ্যা কথা বলবো না, এইভাবে ব্যবসা করবে, এই রকম সৎ ব্যবসায় কিয়ামতের দিন নবী রাসূলদের সঙ্গে হাশরের মাঠে উঠবে। আর নবী রাসূলদের সঙ্গে হাশরের মাঠে উঠবে কথাটা আপনারা বুঝছেন, নবী রাসূলদের সঙ্গে হাশরের মাঠে উঠার মর্যাদা দেওয়ার মানে নিঃসন্দেহে আল্লাহ পাক নবী রাসূলদের সঙ্গে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। আচ্ছা, এই ঘটনা তো গেল, হযরত ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম হাবভাব দেখেই তার মনের মনের ভিতরে এক দাগ কাটছে, তিনি বললেন কেউ আসছিল নাকি এখানে আমাদের বাসায়, কেউ আসছিল নাকি? বলে হ্যাঁ, এক লোক আসছিলেন, এক বৃদ্ধ মানুষ আসছিলেন, এবং তার সঙ্গে দেখা হলো, তো তিনি বললেন যে তোমরা কেমন আছো, তোমাদের ঘর সংসার কিভাবে চলে, কি হালতে আছো তোমরা? তো আমি বলছিলাম যে হ্যাঁ, তুমি কি জবাব দিছো? আমি বলছি যে আমরা বড় কষ্টের মধ্যে আছি, বড় খারাপ অবস্থার মধ্যে আছি। আচ্ছা, পরে তিনি আপনাকে সালাম বলছেন এবং বলছেন যে তোমার চৌকাট পাল্টাও, তোমার চৌকাট পাল্টাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন পরিষ্কার স্ত্রীকে বললেন যে আরে, যে চৌকাট মানে তুমি, চৌকাট মানে তুমি আমার বিবি, আমার ওয়াইফ, তোমাকে বদলাইতে বলছে মানে তোমাকে বিদায় করতে বলছে, তুমি এমন কথা বলছো যে তুমি বিপদে আছো, কষ্টে আছো, আরে এটা কি তরিকা? হ্যাঁ, একদম নানু বিশারিন ফি জিকিন বা সিদ্ধাতিন, আমরা বিপদে আছি, কষ্টে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যখন নেয়ামতের হালতে আল্লাহ পাক রাখেন তখন বলবো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো মুসিবতে কষ্টে থাকা তখন বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে হালে রাখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখছেন আল্লাহর প্রশংসা, এই কথা বলা। কিন্তু উনি যেভাবে বলছেন ইব্রাহিম ইসলাম খলিলুল্লাহ কষ্ট পাইছেন, যে এ তো আল্লাহর কথা কিছু করল না, এ বলে যে বিপদে আছি, কষ্টে আছি, যে কোনো হালতে আল্লাহ পাকের বন্দীদের আমল দেখানো চাই, বন্দীদের আমল করা চাই, সেটা তো হয়নি। তো তিনি কষ্ট পায়া যে নবীর ঘরে যে স্ত্রী তার হালতে, তো তিনি বলছেন তোর চৌকাট পাল্টাও, হযরত ইসমাইল ইসলাম তাকে বিদায় করে দিচ্ছেন। তারপরে আরেকটা বিবাহ করছেন, কি কথা বুঝেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আবার আল্লাহর ইশারাতে আবার নিজের সন্তানের খবর নেওয়ার জন্য আবার আসলেন। আজকেরও একই ঘটনা, হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে নেই, তিনি কোথায় গেছেন? যখন ঘরে আসলেন তো খোঁজ নিলেন যে ইসমাইল কোথায়, হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন যে তিনি বাইরে গেছেন আমাদের জন্য কিছু উপার্জন করার জন্য। বললেন যে কাইফা আনতুম, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে তোমরা কেমন আছো, আজকে দ্বিতীয়বার হলো না, আর তোমরা কেমন আছো, যেভাবে আমরা জিজ্ঞাসা করি সাধারণত একই কথা যে তোমরা কেমন আছো, তখন এই যে স্ত্রী তিনি বললেন নাহনু বিখাইরিন ওয়া সাআতিন, আমরা খুব ভালো আছি, আল্লাহ পাকের বড় নেয়ামতের মধ্যে আছি আমরা, বিখাইরিন ওয়া সাআতিন। শারহি এর ব্যাখ্যায় লিখছেন ফাতুল বারি এবং উমদাতুল কারি এবং মানারুল কারি, সব হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখছেন যে তিনি বলছে, বলতে চাইছেন যে আল্লাহ আমাদেরকে সুখে রাখছেন, শান্তিতে রাখছেন, আরামে রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আবার আজকে বললেন, আচ্ছা ইসমাইল যখন আসবেন আকরিহু মিন্নি সালাম, তাকে আমার সালাম বলবা। শুনতেছেন আপনারা, আজকেও ঠিক একই কথা, আমার সালাম বলবা, আকরি মানে বলবা, আসসালাম সালাম, আসসালামু আলাইকুম এই শব্দটা তো বললেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম বলেন না, আর আপনার আমার এই কথার উপর খুশি লাগে না যে না আসসালামু আলাইকুম বলতে হবে, নাহলে আমি সালাম হইল কোত্থেকে, সালাম না দিয়ে গেলাম সালাম পৌঁছান? আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বাতলাইছেন সেটা কি আমাদের জন্য যথেষ্ট না? আমরা নিজের পক্ষ থেকে বাড়াই কোন কারণে? শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বুঝ দেন, বুঝ দেন, নূরওয়ালা বুঝ দেন, আল্লাহ রাসূলের কথার মধ্যে থাকি, শিক্ষার মধ্যে থাকি, নিজেদের পক্ষ থেকে বাড়ানোর কোনো দরকার তো নাই। আচ্ছা, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে উনি যখন ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইসমাইল যখন আসবেন তাকে তুমি বলবা আসমিতা আতাবাক্তা বাবিকা, যে তোমার চৌকাট ঠিক রাখতে বলছেন, তোমার চৌকাট ঠিক রাখতে বলছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আসলে তো তিনি দেখেই তখন আঁচ করলেন যে কি রে, কেউ আসছিলেন নাকি? বললেন যে হ্যাঁ, এক বৃদ্ধ মানুষ আসছিলেন এবং তিনি আপনাকে সালাম বলছেন, আমাদেরকে আমাদের জিজ্ঞেস করছেন তোমরা কেমন আছো। তা আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ, যে আমি বললাম শুধু যে ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন, সুখে রাখছেন, হ্যাঁ খুব বরকত সমৃদ্ধির মধ্যে আল্লাহ পাক রাখছেন। এবং তিনি যাওয়ার সময় আপনাকে সালাম বলছেন আর বলছেন তোমার চৌকাট বহাল রাখবা, চৌকাট বহাল রাখবা। হযরত ইসমাইল ইসলাম খুশি হলেন এবং বললেন যে তোমার উত্তরে, তিনি তো আমার আব্বা লাগেন, তুমি চিনতে পারো নাই, তিনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি তোমার উত্তরে খুশি হয়েছেন এবং তোমার চৌকাট মানে তুমি, তোমাকে বহাল রাখতে বলছেন, তোমাকে নিয়ে ঘর সংসার করতে বলছেন। এখানে একই হাদিসের মধ্যে দুইটা বিষয়ের সমাধান আমরা পাইলাম, কি পাইলাম কিনা, যে কোন ভাইকে জিজ্ঞেস করতে হলে কিভাবে জিজ্ঞেস করা, যে আল্লাহ আপনাকে কেমন রাখছেন এটা সুন্নত তরিকা, নাকি কেমন আছেন ভাই এটা জিজ্ঞেস করা, কেমন আছেন আপনি, কোনটা সুন্নত তরিকা হলো? এই একটা ঘটনায় দুইবার পাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কথা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তরিকা। আর আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ফলো করবে তোমরা। তাহলে এইটুকু আমাদের জন্য যথেষ্ট না, তারপরেও আরো একটা ঘটনা মনে পড়লো, সেটাও শুনে দিই। যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফে আসলেন, একবার হঠাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জ্বর হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হলো, দুজনই জ্বরে আক্রান্ত, তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাকে দেখতে গেলেন এবং আব্বাকে দেখে বললেন ইয়া আবতে কাইফা আনতা, আব্বা আপনি কেমন আছেন? এখানে কি বল কি বলছেন হযরত আয়েশা, ইয়া আবতি কাইফা আনতা, আব্বা আপনি না, ইয়া আবতে কাইফা তাজিদুকা, আব্বা আপনার কেমন লাগতেছে, মানে কি শরীরটা কেমন লাগে কয় না ভাই, আমার শরীরটা কেমন এখন, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, হে আব্বা আপনার কেমন লাগে, কি কথা বুঝেন নাই? তাহলে ওই যে সেই ব্যায়াম ইসলামের যে তরিকা আছে, একই তরিকা তিনি ফলো করছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন এবং বললেন ওয়া বেলাল কাইফা তাজিদুকা, হে বেলাল কেমন আছেন, আপনার কেমন লাগে? তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সেই একই তরিকা ফলো করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বীন সেটা, নাজাতের তরিকা সেটা, যে তরিকার উপর আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবীদের একজন না, কি কথা বুঝুন নাই? তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা, এটাও বুখারী শরীফেরই হাদিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তা আপনাদের কাছে বিষয়টা এখন পরিষ্কার হয়ে গেল না? যাই হোক, কোন কথা প্রসঙ্গ হঠাৎ এটা আসছে আল্লাহ পাক জানে, আমার তো এটা বলার কোনো খেয়াল ছিল না। আমি তো এক হাদিস শরীফ পড়তেছিলাম, ওটার তর্জমা করতেছিলাম, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আত-তুহুরু শাতরুল ঈমান, হ্যাঁ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওই হাদিসটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ যখন একবার পড়ে এর নেকিতে মিজান পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ মিজান পাল্লাকে ভরে দেয় একদম, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলে বন্দা এর নেকি সাত আসমান জমিনকে পরিপূর্ণ করে দেয়, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এই হাদিসে মুসলিম শরীফের হাদিস এটাই আছে, কিন্তু ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বিভিন্ন কয়েকটা হাদিসের কিতাবে দেখলাম তার ভিতরে সেখানে সেখানে আছে আলহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ ওয়াল্লাহু আকবার তামলাউল মিজান, যে যখন এর সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে এর দ্বারাও মিজান পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করতে থাকার তৌফিক দান করে। তা আমরা যদি এর হাঁটা চলার ফাঁকে ফাঁকে নিজেদের এরকম সুন্দর অভ্যাস বানাই, মাঝে মাঝে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পড়ি কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কিভাবে পড়বো এর একটা অভ্যাস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কি ভাই কথা বুঝুন নাই, কখনো খালি পড়লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লে মিজান পাল্লা নিকিতে পরিপূর্ণ হয়ে যাবে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান জমিন থেকে ভারী দৌলত ওই মুহূর্তে আমার নসিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করে, সুবহানাল্লাহ। এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসালাতু নূর, নামাজ পুরাটা নূরই নূর, নূর আর নূর, নামাজ হলো নূর আর নূর। নামাজে যখন বান্দা দাঁড়ায় একদম নূর, নূর আর নূরের ভিতরে বিলকুল ডুবে যায়, এত নূর নামাজ। আল্লাহ পাক আমাদেরকে নামাজের খুব মহব্বত, আজমত এবং তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কুনতা ফি সালাতিকা ফসাল্লি সালাতাম ওয়াবদিন, যখন তুমি নামাজে দাঁড়াও তুমি মনে করবা যে আমার হয়তো জীবনের শেষ নামাজ, এইরকম সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করবা। আসসালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান, এবং মানুষ যে দান সৎকা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো তোমার জন্য আল্লাহ পাকের নিকট পেশ করার মতো একটা দামি মূল্যবান ডকুমেন্ট সৎকা। এজন্য আমরা দান সৎকা করতে থাকা উচিত কিনা, কিন্তু এইভাবে দান সৎকা করা যেটা আরেকজনকে না দেখায় অপেক্ষায় বসে থাকে, আমার ডাকবে আমারে হুজুরে, তারপর আমি দাঁড়ায় বললো যে 500 টাকা, 5000 টাকা, এই তরিকা না, বরং আল্লাহর জন্য দান করব চুপচাপ গোপনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন বা আল্লাহ পাকের খাস রহমতের ছায়া দান করবেন। তার মধ্যে একটা একটা শ্রেণী হল ওই সকল মানুষ যে আল্লাহর জন্য এইরকম গোপনে দান করে যে ডাইন হাতে কি দিল বাম হাতও টের পায় না। এই লোকদেরকেও এইরকম দানকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আস-সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সাবরু জিয়া, বিপদে আপদে মানুষ যখন সবর করে এর দ্বারা আজিমুশান নূর তার অন্তরে পয়দা হয়। এবং এক রেওয়ায়তে আছে, মুসলিম শরীফে রেওয়ায়ত না, এই আলফাজগুলো নাই, ওয়াসসাওমু জুন্নাতুন, এবং মানুষ যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, এই রোজা হলো জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য ঢাল স্বরূপ। ওয়াসসাওমু জুন্নাতুন, এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ রোজা তোর ফরজ রোজা যার মর্তবা বহুত বড়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে একটা নফল রোজা রাখে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহ ওয়াজহু আনিন নার সাবিনা করিবান, তো আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আর এই রোজাদারের মধ্যে 70 বছরের দূরত্ব পয়দা করে দিবেন। একটা রোজা এত দামি, এত মূল্যবান। আসসামু জুন্নাতুন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কুরআন হয় তোমার পক্ষে দলিল হবে কিয়ামতের দিন, আর না হলে তোমার বিরুদ্ধে হবে, তোমার বিরুদ্ধে হুজ্জত হবে। কোরআনের মোতাবেক যদি জিন্দগি বানায় মানুষ, তাহলে তো এই কোরআন তার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআনের বিপরীতে যদি মানুষ চলে তাহলে কোরআন তার বিরুদ্ধে হুজ্জত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা কুল্লুন নাস ইয়াগদু ওয়া বায়ু নাফসাহু, প্রতিটি মানুষ প্রতিদিন তার যে একটা একটা দিন তার সামনে আসে, ভোর হলো তো আজকের দিনে তার জীবনটা দিয়া হয় এমন আমল করে যার দ্বারা সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, আর না হলে এমন আমল করে যার দ্বারা সে নিজের জীবনকে ধ্বংস করে, নিজেকে জাহান্নামের উপযুক্ত করে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই হাদিসে পাকের মধ্যে শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, এই প্রতিটি দিনের ব্যাপারেই তোমাদেরকে সচেতন হওয়া উচিত। না মনে করো যে দিন একটা আসছে আসছে, রাত একটা আসছে তো আসছে, না, দিন রাত এমনি আসে না। আজকের এই দিনে আজকের এই রাতে তোমাকে হয় জান্নাত কামাই করতে হবে, আর না হলে জাহান্নামে যাওয়া লাগবে, দুইটাই রাস্তা, হয় জান্নাতের আমল না হলে জাহান্নামের আমল। তা আমরা কি জাহান্নামের আমল করব? জাহান্নামে যাইতে চাইবো? কেউ কোন মুমিন তো এটা করতে পারে না। তাহলে একটাই রাস্তা, সেটা হলো যে প্রতিদিন যখন ভোর হয় তা আমরা ফিকির করব যে আয় আল্লাহ আমাকে তৌফিক দেন আজকের এই দিনের দ্বারা আমি যেন জান্নাতের আমল করতে পারি, আপনাকে রাজি করতে পারি, আপনাকে খুশি করতে পারি। কিভাবে? যে আমি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে চলব এবং নাফরমানির রাস্তা থেকে নিজেকে বিরত রাখার জন্য, দূরে রাখার জন্য চেষ্টা করব। আমি নজর হেফাজত করব, আমি ঘরে পর্দা কায়েম করব, আমি গীবত থেকে বাঁচব, আমি মিথ্যা বলবো না, আমি কাউকে ধোকা দিব না, আমি কাউকে কষ্ট দিব না, আমি কাউকে অপমান করব না, আমি কাউকে গালি দিব না, আমি কারোর উপর জুলুম করব না, আমি কারো হক নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে এবং তৌফিক দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা দ্বীনের মহব্বত, সুন্নতের মহব্বত আমাদের অন্তরে দান করেন, আল্লাহ পাকের জিকিরের মহব্বত দান করেন। যেখানেই থাকি, যে হালে থাকি, আল্লাহকে রাজি খুশি রাখার তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। বস এই দুনিয়া বস এইরকম কিছুক্ষণের জন্য, তু বড়ায় বন্দিগি হায়াত রাখ, বার সর আফগানদিগি হায়াত রাখ, চন্দ রোজা জিন্দগি হায়াত রাখ, বর্ণা ফির শর্মিন্দগি হায়াত রাখ, করলে জু করনা আখির মৌত হ্যায়, এক দিন মরনা আখির মৌত হ্যায়। হে মানুষ, সংক্ষিপ্ত জীবন, তোমার পুরা জিন্দগিটা মহান আল্লাহর বন্দগির জন্য, অল্প সময় পরকাল জীবনের জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একদিকে আমল আর ইবাদত করতে থাকা, ভুল ত্রুটির জন্য আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ইসতিগফারান কাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের আমলনামায় বেশি বেশি ইস্তিগফার জমা করছে, যে হে আল্লাহ মাফ চাই, মাফ চাই, তা আল্লাহ রাসূল বলেন, আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। যেই বান্দারা বেশি বেশি আল্লাহর নিকট মাফ চায়, আল্লাহ পাক তাদেরকে নিঃসন্দেহে জান্নাতে নেবেন। এর মানে হল, যেই বান্দা বেশি বেশি মাপ চাওয়ার অভ্যাস রাখে, তো মাপ চাওয়ার তৌফিক তারই হয় যে জান্নাতে জরুর পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য এই সকল হাদিসের আলোকেই আমার শায়খ, আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, জিসকো ইস্তিগফার কি তৌফিক হাসিল হো গই, ফির নহি জায়েজ ইয়ে কহনা কি ও বখশিদা নহি। হে মিয়া, কোন বান্দার যদি বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার তৌফিক হয়ে যায়, কোশ্চেন কাল এটা মনে করবা না যে তার ক্ষমা হবে না, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ মোতাবেক আল্লাহ তাআলা ক্ষমা প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের সকলকে শামিল করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। ওই কথাটা যে একটু ব্যাখ্যা করার কথা আর একটু বলতে চাইয়া পরে রয়ে গেছে, সেটা হলো, আল্লাহ আপনাকে কেমন রাখছেন এইটা না বইলা, ভাই আপনি কেমন আছেন এইটা যে বলা বেশি ভালো, এবং এটাই সুন্নত তরিকা, এটা কেন, কি কথা বুঝে আসছে? কারণ হলো, মানুষের হালত দুইটা, হয় ভালো না হয় মন্দ, হয় সুখে না হয় অসুখে, হয় আরামে না হয় কষ্টে, কি কথা বুঝেন নাই? তো আল্লাহ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন আদব শিক্ষা দিচ্ছেন, কি কথা বুঝেন নাই? কিরে তোমরা কেমন আছো, তোমার বাবা কেমন ব্যবহার করে, যা আব্বা অনেক আদর করে, আব্বা অনেক আদর করে, মহব্বত করে, আব্বার আব্বার কথা কি বলবো। আরেক ছেলে, ভাই তোমার আব্বা তোমার লোক কেমন ব্যবহার করে, হ্যাঁ আব্বা খালি মারে ধরে, খালি গালাগালি করে, কি কথা বুঝেন নাই? তো এই লোক যে বললো যে আব্বা আদর করে, মহব্বত করে, এটা তো ভালো কথা, কিন্তু ওই লোক যে বাবার ব্যাপারে বললো রিপোর্ট, এটা কি ভালো কথা, এটা কি গ্রহণযোগ্য কথা? যদি এমনটা ঘটেও এটা কি কারো কাছে বলা উচিত? বলা তো উচিত না, কি কথা বুঝেন নাই? তো আল্লাহ আপনাকে কেমন রাখছে এই কথা যদি বলে, তো দুই হালত, হয় আরামে আছে না হলে কষ্টে আছে, হয় সুখে আছে না হলে বিপদে আছে। এখন এ যদি বলে, ভাই আসি বিপদে আপদে, পেরেশানিতে, নানান সমস্যাতে, তার অর্থই দাঁড়াইলো আল্লাহ আমাকে রাখছেন বিপদে আপদে। ওই যে বাবা আমাকে মারে ধরে, বাবা আমাকে ভাত দেয় না, চাইলে পয়সা দেয় না, এটা বলা যেরকম অগ্রহণযোগ্য, অসুন্দর, অশোভনীয় এবং আদবের খেলাফ, তাহলে আল্লাহর সামনে ওইটা আরো বেশি আদবের খেলাফ, কি কথা বুঝেন নাই? এজন্য আল্লাহর নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম এমন তরিকা বাতলাইছেন যার মধ্যে আদব রক্ষা পায়। কিভাবে? যে আমি কথাটা জেনারেল বলবো, নর্মাল বলবো, ভাই আপনি কেমন আছেন, এখন যে হালতে আছে ভাই নিজেই বাতলাবে, কি কথা বুঝেন নাই? যদি ভালো হালতে আছে তাহলে সে নিজে বলবে আলহামদুলিল্লাহ, আর যদি বিপদে থাকে তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে হালে আল্লাহ রাখছেন আল্লাহ শুকর, কি কথা বুঝেন নাই? ওটা তার দায়িত্বে, কিন্তু আমার জন্য জিজ্ঞাসার তরিকাটা এরকম থাকা চাই যাতে আমি যাতে আদব রক্ষা করে কথাটা বলতে পারি, আর না হলে আল্লাহ আপনাকে কেমন রাখছেন, যদি ভালো হালতে তো আল্লাহ ভালো রাখছেন, এটা তো ঠিক আছে আদবের কথা, আর যদি খারাপ হলো তো সে খারাপই বয়ান করলো, তা আমি এই কথাটার মধ্যে তারা ফেলে দিলাম, যে আল্লাহ আপনাকে কেমন রাখছেন মানে আল্লাহ আপনাকে শুনলাম তো এখন বিপদেই রাখছেন, যেটা আদব হলো না বেআদবি হলো। এই জন্যই কোরআন শরীফে আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কোরআন শরীফে, ইব্রাহিম আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়েই আল্লাহ তাআলা কোরআনে কথাগুলো উল্লেখ করছেন, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ সেই জাত সেই সত্তা আল্লাযী ওহুয়া ইউত্রিমুনি ফি আয়াত শরীফ আল্লাযী হুয়া ইউত্রিমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ সেই মহান আল্লাহ যিনি আমাকে খাইতে দেন, যখন আমার পিপাসা লাগে আমাকে পানি পান করে আমার পিপাসা নিবারণ করেন। কি কথা বুঝেন নাই, খানা দেন আল্লাহ এবং পানির ব্যবস্থা করে আমার পিপাসা নিবারণ করেন এবং আরাম দেন আল্লাহ। কিন্তু এরপরে ওয়াইজা মারিজ টু ফাউয়া ইয়াসকিন, যখন আমার অসুখ হয় আল্লাহ শেফা দান করেছে, কিন্তু এই কথাটা বললেন না, এবং আল্লাহ অসুখ দেন এবং তিনি আবার রোগ মুক্তি দেন, এই কথাটা ইব্রাহিম ইসলাম বলেন নাই। তিনি বলছেন ওয়াইজা মারিস, যখন আমি আমার অসুখ বিসুখ হয় তো আল্লাহ শেফা দেন। কি কথা বুঝেন নাই, এখানে রোগের কথাটা আল্লাহর দিকে সম্বন্ধ করে হযরত ইব্রাহিম ইসলাম বলেন নাই, বরং রোগের কথাটা আমি রোগে আক্রান্ত হইলে এই কথা বলছেন যে আমি অসুস্থ হই তো আল্লাহ তখন শেখাবা দেন। মানে ভালো জিনিসটার কথা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলছেন, আর যেটা অসুন্দর জিনিস অশুভম জিনিস বা খারাপ জিনিসটা সেটাকে নিজের সঙ্গে লাগায় বলছেন যে এটা আমার ব্যাপার। কি কথা বুঝেন নাই, মানে আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা উল্লেখ করছেন ইব্রাহিম ইসলামের উদ্ধৃতি দিয়া আমাদেরকে আল্লাহর সামনে আদব শিক্ষা দেওয়ার জন্য। সেটাই হযরত ইব্রাহিম ইসলাম ওইখানেও ফলো করছেন, যে ওখানে জিজ্ঞেস করছেন বউকে যে তোমরা কেমন আছো, মানে তুমি নিজে বয়ান করো তুমি কোন হালতে আছো, বাস তোমার দায়িত্ব সেটা তুমি বলো যে কাইফা আনতুম, তোমরা কেমন আছো। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু কামিল ঈমান আমাদেরকে নসীব করেন, আল্লাহ পাকের হুকুমের অধীন জিন্দেগি দান করেন, সুন্নত তরিকার মহব্বত দান করেন, আল্লাহর দ্বীনের উপরে এবং সুন্নতের উপরে আমাদের জিন্দেগি এবং মৌত আল্লাহ মঞ্জুর করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। মাওলানা ফারুক সাহেব কি করবেন এখন, আজকে তো সন্দীপের আজকে শেষ দিন, চার দিন ছিল, দুই দিন ঝড়ে বৃষ্টিতে শেষ হয়ে গেছে, আর গতকাল আর আজকে দুই দিন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসার তৌফিক হয়েছে। সন্দীপে যখনই আসে আমার কাছে অত্যন্ত খুশি লাগে এবং ভালো লাগে, এবং আমার এটা মনে হয় যে সন্দীপের লোকদের মধ্যে আল্লাহর দিনের মহব্বত বেশি, দিনের প্রতি আগ্রহ বেশি, দিন জানার জজবা বেশি। আল্লাহ পাক সন্দীপকে আল্লাহর দিনের শক্তিশালী মজবুত ঘাঁটি বরং আল্লাহর দিনের এক কামেল মডেল রূপে কবুল করে। সন্দীপে অনেক বড় বড় উলামায়ে কেরাম হয়েছেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম হয়েছেন, অনেক বড় উচ্চ মাপের মুহাদ্দিস আল্লাহ পাক সন্দীপে দান করছেন, বড় মাপের নায়েবে রসূল সন্দীপে আল্লাহ পাক দান করছেন, তাদের বরকতে আল্লাহ তাআলা সন্দীপের উপরে বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার নূর নাজিল করেন, পুরা সন্দীপকে আল্লাহ তাআলা বরকত আর সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেন, এবং সন্দীপকে অচিরে আল্লাহ সুবিশাল বানায় দেন, নদীর ভাঙ্গনকে আল্লাহ পাক বন্ধ করে দেন, এবং আল্লাহ তাআলা এটাকে বিশাল বড় জিলা পরিণত করে দেন। কেন জানি আমি যখন থেকে সন্দীপ আসি আমার মন চায় যে সন্দীপ একটা জিলা হয়ে যেত। হ্যাঁ ইনশাআল্লাহ, হযরত মাওলানা ইদ্রিস সন্দীপের রহমতুল্লাহ আলাইহি এই সন্দীপেরই মানুষ, হযরত মাওলানা এহসান লোক সাহেব রহমতুল্লাহ আলাইহি সন্দীপের মানুষ, মাওলানা আব্দুল হুদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সন্দীপের মানুষ, আজীব এক এক মানুষ ছিলেন ভাই সুবহানাল্লাহ, এক একজন আজীব আজীব আল্লাহ পাকের ওলি ছিলেন। তাই না, এই যে মুহাদ্দিস সাহেব ছিলেন যে হযরত মাওলানা সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ভাই সুবহানাল্লাহ হাজার ও হাজার 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 আলেম ফকি মুহাদ্দিসদের শিরোমণি ছিলেন। আচ্ছা ভাই দোয়া করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়াফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া আফু আন্না, আল্লাহুম্মা হদিনা ওয়া হদি বিনা, আল্লাহুম্মা জালনা হুদাতাম মুহতাদিন গায়রা যাল্লিনা ওয়ালা মুযিল্লিন, اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان، اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق ورضا بالقدر، اللهم إنا نسألك العفو والعافية في ديننا والدنيا لو في أهلنا أمان رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار أي الله আমাদের সকলকে মাফ করেন আমাদের প্রতি রহমত নাযিল করেন আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদের নাজাত দান করেন হেদায়েতে কামিল আমাদেরকে নসীব করেন নূরে কামিল আমাদেরকে দান করেন আপনার মহব্বত দান করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দান করেন সুন্নাত তরিকার মহব্বত আমাদেরকে দান করেন সব গুনাহ থেকে হেফাজত আমাদেরকে নসীব করেন দ্বীনের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখেন অটল অবিচল বানিয়ে দেন হে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের জিন্দগি থেকে বিদর্ভীদের জীবনধারা থেকে আমাদেরকে হেফাজত করেন পুরো জিন্দগিকে আয়াল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার রঙে তার সুন্দর জীবনের রঙে রঞ্জিত করার তৌফিক আমাদের সকলকে আপনি নসিব করেন আমাদেরকে কবুল করেন আমাদের ঘরওয়ালাদের কবুল করেন আমাদের সন্তানাদিকে কবুল করেন আমাদের বন্ধু বান্ধবকে কবুল করেন তাদের ঘরওয়ালাদেরকে কবুল করেন সন্তানাদিকে কবুল করেন সমস্ত মুসলমানদেরকে কবুল করেন আমাদের এবং সমস্ত মুসলমানদের ঘরে ঘরে রহমত নাযিল করেন বরকত নাযিল করেন নূর নাযিল করেন তমাম ফিতনা ফাসাদ গোমরাহি পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন সকল অন্ধকার থেকে আমাদেরকে বাঁচান নূরি নূরের জিন্দগি আমাদেরকে নসীব ফরমান সকল পেরেশানি থেকে বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আর দোনো জাহানের আফিয়ত আপনি আমাদের জন্য মঞ্জুর করেন হে আল্লাহ মেহরবান মালিক দীন ঈমান নিয়ে জিন্দা থাকার তৌফিক দেন দীন ঈমানের সঙ্গে আপনি আমাদের জন্য মৌত মঞ্জুর করেন আমাদের হায়াতে বরকত দান করেন যার যে কোনো জরুরত আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন সব মুশকিল আপনি আসান ফরমায়া দেন আফিয়ত রহমত ও বরকতের জিন্দগি দান করেন আল্লাহ আমাদের সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজ সমূহকে কবুল করেন সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজের জরুরত আসমানি ভান্ডার থেকে পুরা করেন আল্লাহ দিনের কাজে আপনি বেশি রহমত এবং বরকত নাযিল করেন আমাদের ত্রুটিগুলো আপনি মাফ করে দেন আল্লাহ সন্দীপ গুরু আপনি বেশুমার রহমত নাযিল করেন সন্দীপ বলাদের তমাম পেরেশানি আপনি দূর করেন এবং সন্দীপের নদীর ভাঙ্গন আপনি বন্ধ করে দেন আল্লাহ আপনার খাস রহমত কুদরত দ্বারা নদীর ভাঙ্গন আপনি বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ সন্দীপকে সুবিশাল এক জিলাতে আপনি পরিণত করেন সন্দীপকে দিনের মস্ত বড় ঘাঁটি রূপে আপনি কবুল করেন সন্দীপের মধ্যে দিন ইমানের তারাপকে আরো বেশুমার দান করেন আরো কল্প অকল্পনীয় ভাবে আপনি স্থির করেন সমস্ত বাংলাদেশকে দিন ইমানের জন্য মডেল রূপে আপনি কবুল করেন সারা বিশ্বের মুসলমানদের জন্য মডেল রূপে কবুল করেন আল্লাহ যত বদ্দিনী আছে বদ্দিনীকে আপনি দূর করেন আল্লাহ যারা বদ্দিনীর দাওয়াত দেয় তাদেরকে হেদায়ত এবং দিনের সহি রাস্তায় কবুল করেন গোমরাহি থেকে ফিরবার তাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশের সব জরুরত আসমানি ভান্ডার থেকে পুরা করেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করেন সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন সমস্ত মুসলিম জাহানকে আপনি হেফাজত করেন বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে আপনি হেফাজত করেন যারা মক্কা শরীফ মদিনা শরীফের দিকে হানা দিতে চায় তাদের হাত পা আপনি ভেঙে দেন তাদের সমস্ত ষড়যন্ত্রকে আপনি লণ্ড ভণ্ড করে দেন করে দেন সমস্ত গুমরা থেকে আমাদেরকে নাজাত দেন হেফাজত করে সমস্ত গুমরা লোকদের থেকে মুসলমানদেরকে হেফাজত করে হায় আল্লাহ মেহরবান মালিক তমাম দোয়া মোনাজাতকে আপনার নিজ দয়াতে আপনি কবুল করেন হায় আল্লাহ অসুস্থ লোকদেরকে সেবা দান করেন যারা জাদুগ্রস্ত জাদুতে আক্রান্ত তাদেরকে জাদু থেকে আপনি সেবা দান করেন হায় আল্লাহ আমাদের ঘরে ঘরে যারা অসুস্থ তাদের সকলকে সেবা নসিব করেন রোগ ব্যাধি থেকে সেবা দেন জাদু থেকে জিন্নাতের আসর থেকে জালেমদের জুলুম থেকে আপনি মুক্তি দেন এবং হেফাজত করেন আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে আপনার সুন্দর নামের সিলা আপনি কবুল করেন কবুল করেন কবুল করেন আল্লাহ প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আপনি কবুল করেন জরুর বি জরুর কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم يهدي به الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا সুফিয়ান ভুইয়ার মেয়ে হারিমা বেগম ভুইয়াকে তাহার ইজিন ক্রমে 4 লক্ষ টাকা মোহরানার এওয়াজে মৌলবী মোহাম্মদ হোসেনের ছেলে নাজমুল হোসেনের নিকট বিবাহ দিলাম বলো কবুল করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, রহমত নাজিল করেন, আল্লাহ আজকের এই বিবাহকে কবুল করেন, এদের জন্য শান্তির শিলা বানান, রহমত বরকতের শিলা বানান, নেক আওলাদ ফরজন্দ আপনি নসিব করেন, তাম শুরুর ও ফেতন থেকে আপনি হেফাজত করেন, হর কিসমের খায়র ও বরকাত এবং আফিয়তের ফসল ফরমান, আল্লাহ রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিলা আপনি কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
بايات صبح
بايات
صبح شامل شلو بھائی دیوار بايات صبح لوگ যারা বায়াত হবে তারা কোথায় ভাই? আগের থেকে ফিকির করো না, ফের কেসে হই হুল্লা করতে থাকো। হ্যাঁ, এইটা লাগবে না মনে হয়, হ্যাঁ না, এমনি হয়ে যাবে। চলো ভাই, যারা বায়াত হবে হাত লো, এইগুলো লাইট মেরে সরান, এক হাত এক হাত এক হাত দেন, এক হাত। আরে ভাই, তো বহুত মানুষ, এই ইনি ব্যথা হবে, এরকম করেন না। রাখো ভাই, রাখো রাখো, এই যে রুমাল লো রুমাল। কিছু লোক এই কাছে আসো, আপনি আপনি আরো আসেন এদিকে। এটা সরাও ভাই, এটা সরাও। এইভাবে করলে তো আপনারা বসেন, আগে বসেন, বৈশা যান ফের। রুমালটা লম্বা, এটা তো ধরেন সবাই, এদিকে ওদিকে লম্বা করেন, লম্বা করেন। এই রুমাল ধরেন, ওইদিকে রুমাল, এক হাত উপরে ধরলে হবে, কি করে উপরে হাত দেন, উপরে উপরে হাত দেন, এইখানে হাত দেন ভাই। তো মাইকটা লাগাও তো, নাহলে শোনা যাবে না। মাইক লাগায় ধরো একজনে, নাহলে পেরেশানি। হ্যাঁ, সবাই সবাই তো হাতে হাত দিতে পারবেন না এত ভিড়ের মধ্যে, যে যে রুমাল দেওয়া হয়েছে না সে রুমাল এটা ধরে। বায়াত হওয়া হাতের সঙ্গে কোনো শর্ত নেই, কোন কিতাব এটা লেখে নেই। বায়াত হলো যে যার কাছে বায়াত হবেন তার সঙ্গে মৌখিকভাবে অঙ্গীকার করার নাম, মৌখিকভাবে অঙ্গীকার এটার নামই হলো বায়াত। বাকি হাতে হাত দেওয়া বা রুমাল ধরে এটা হলো একটু সান্ত্বনার জন্য। চলো ভাই সকলকে রুমাল দাও, দিছো ভাই, হয়ে গেছে না? এই আরো রুমাল আছে, এই রুমালের সঙ্গে বান্ধে না নিজেকে যেটা গেছে। হয়ে গেছে না? রুমাল ধরো ভাই, তাড়াতাড়ি করো না ভাই, যে রুমাল দিছে ওইটা তাই না, তোমরা নিয়ে গেলে ফের কি হবে? বাস ঠিক আছে, আল্লাহ করুন।
নকশবন্দিয়ত
چار سلسلہ تمام اولیاء کرامیں برکت امر توبہ و بیان کے قبول کریں ایمان شدویتو منظور کریں قیامت المدنے ایبوں جانتے اپنر بولی دیر سنگو نصیب کریں کتاب کوئٹا سے بھائی لو بھائی کتاب تو کون منا ایک کتاب گلو لون جارا جارا بایا سی سے دیر کے دین کوئی مائچہ دا بھائی جارا بایا سی سے دیر ارے بھائی کتا ہے اس سے پورے ہٹاؤ جی ایمن جگہ گیا اس سے بھائی رکھو رکھو ادھر آئے سونا ادھر تارا مرا کرو نا بھائی آستے آستے کرو بسو 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 سب جارا بایا تھی ترا فرم دین سکل کے دین نا بچارا بسو تمہارا بسو ایدی کے دین فجر آدھا گھنٹہ پورے اوکھانے مجلس ہوئے مولانا فاروق صاحب آرو علماء
ترجمان اکابر عارف بللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکات ہمیر بانگلا اردو پرتیٹی بیان بیچھر جے کنو پرامدو تھے کے نیومی تو نیج نیج موبائل ایر ہواتس ایپ اے پاور جنو جوگادو کرون اے نمبر 01715 8869 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd spelling mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন রিপোর্ট স্প্যামে নয় গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে